بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا.
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. مهان الله سمست برشنسا যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য অসংখ্য আম্বিয়া এবং রসুলগণকে প্রেরণ করেছেন। তাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার অনুসরণ, তার ইত্তেবা করা, তার আনুগত্য প্রত্যেক মানুষের উপর আল্লাহ ফরজ করেছেন। তাদের মধ্য থেকে যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বিক ক্ষেত্রে আনুগত্যের স্বীকৃতি দিয়েছে এবং যারা অনুসরণ করে থাকে তাঁর, তারাই হচ্ছে সত্যিকার মুমিন। আর বাকি যারা আনুগত্য করতে অস্বীকার করেছে তারা হচ্ছে কাফের। যারা আনুগত্য করতে অস্বীকার না করলেও নামে মাত্রই বলে যে আমরা আনুগত্য করি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের আনুগত্য করে না, নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের অনুসরণ করে না, অন্য কারো অনুসরণ করি, তারা মমিন নয়, বরং তারা হচ্ছে বিদাতি। তারা নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের উম্মত হওয়ার হক রাখে না। তারা নবী সাল্লামের নিয়ে আসা পথ ছেড়ে দিয়ে অন্য পথ অবলম্বন করেছে। আজকে দীর্ঘদিন পরে অনেক দিনের চিন্তা এবং অনেক দিনের প্রস্তাব যে আলোচনা করতে হবে চরমোনাইর পীর সম্পর্কে, এ হচ্ছে আজকের বিষয়বস্তু। কারণ এই পীরতন্ত্র বা এই পীর এমন এক পীর যেই পীরকে বাংলাদেশের অধিকাংশ সাধারণ মানুষ নয়, শুধু অধিকাংশ যাদেরকে আলেম বলা হয় সেই সমাজে, তারাও মনে করে যে হক্কানি পীর। বাংলাদেশের একশ্রেণীর আলেমরা পীরদেরকে দুই ভাগে ভাগ করেছে, হক্কানি পীর আর ভণ্ড পীর। এই দুইটি ভাগ বড় বড় বক্তাদের মুখ থেকে শুনবেন, তাদের আলোচনায় শুনবেন বা শুনেছেন। আসলে ইসলামে পীরের ভাগই নেই, পীরের কোনো ভাগই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজ দিনের নামে, ইসলামের নামে, শরীয়তের নামে যদি হয় তাহলে তার নাম হচ্ছে বিদআত। কুল্লু, প্রত্যেক, অকুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা, রাস্তা হারিয়ে ফেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অকুল্লু দলালাতিন, আর প্রত্যেক রাস্তা হারিয়ে ফেলা নবী করিম সাল্লামের, যেই ব্যক্তির নবী সাল্লাল্লাহু আলাইহি রাস্তাকে হারিয়ে দিয়েছে, ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক, অনেকে ইচ্ছা করে হারিয়েছে পার্থিব উদ্দেশ্যে, যাদের কাছে এলম রয়েছে অথচ তারা রাস্তা হারা, তাদের সম্পর্কে বলা যেতে পারে। আর যারা অজ্ঞ জাহেল সাধারণ মানুষ সমাজের, তারা না জেনে রাস্তা হারিয়ে ফেলেছে, দুটোই রাস্তা হারিয়ে ফেলা লোক। অকুল্ল দলালাতিন কোথায় যাবে? ফিন্নার। এই নবীর রাস্তা হারিয়ে দিয়ে অন্য রাস্তায় চলে যাওয়ার কারণে জাহান্নামে যাবে। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক খুতবার শুরুতে সুন্নতি খুতবা, আল্লাহর হামদ সানার পরে খুতবার ভূমিকা, যা প্রত্যেক খুতবাই, প্রত্যেক বক্তব্যে, প্রত্যেক আলোচনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বহু হাদিসে নতুন কাজ থেকে ধর্মের নামে সতর্ক সাবধান করেছেন, ইয়াকুম মুহদাসাতিল উমুর, সাবধান তোমরা নতুন কাজ থেকে, ধর্মের নামে নতুন কাজ থেকে তোমরা সাবধান। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআহ, আবু দাউদের হাদিস। তো আজকে বক্তব্যে বেশি এগিয়ে না গিয়ে সরাসরি আসি এই পীরের তরিকা সম্পর্কে আলোচনার দিকে। তার আগে একটি ভুল ধারণা দূর করার জন্য আরেকটি বিষয় আলোচনা করব, তা হচ্ছে আমাদের উদ্দেশ্য কি এই আলোচনার, আমাদের এসব আলোচনার উদ্দেশ্য কি? কারো মানহানি করা? আল্লাহ, কখনো নয়। তার সাথে আমার দেখাও নেই, তাহলে পার্থিব যদি শত্রুতা থাকে, দেখা সাক্ষাৎ হয়েছে, তারপর হয়তো মনোমালিন্যতা হয়েছে বা অন্য কোনো স্বার্থের ব্যাপার স্যাপার রয়েছে এলাকায়, ডিস্ট্রিক্টে ইত্যাদি, ব্যক্তি স্বার্থ, যেমন পীরদের একের অপরের সাথে যেহেতু গদ্দির স্বার্থ, সেজন্য পীরদের আপোষের দ্বন্দ্ব, আমরা পীরতন্ত্রে বিশ্বাসী নয়, ইসলামে নেই, যা স্পষ্ট শুনলেন। যেহেতু পীরতন্ত্রে হচ্ছে নতুন, সুতরাং কুল্লা মুহদাসাতিন বিদআহ, সে হক্কানি পীরই বলেন আর বিদাতি পীর ভণ্ডপীরই বলেন, সবগুলি বিদাত, আর সবগুলি হচ্ছে দলালা, রাস্তা হারিয়ে ফেলা নবীর, আর সবগুলির পরিণাম জাহান্নাম। আমাদের উদ্দেশ্য কি? তাদের সাথে ব্যক্তিগত কোনো ঝগড়া নেই, তারা যদি সত্যি প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি অনুসারী হয়ে যান, তাহলে আলহামদুলিল্লাহ আমরা খুশি হব যে আমাদের আলহামদুলিল্লাহ নবীর উম্মতের সংখ্যা বেড়েছে, নবীর খাঁটি উম্মতের সংখ্যা বেড়েছে। যারা নবীর তরিকা ছাড়া, মিল্লত ছাড়া আর কিছু বুঝে না, যারা যেমন বিশ্বাস করে তেমন আমল করে, তেমন তাদের কোনো মুসলিম ভাই মরে গেলেও বলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, মিল্লাতে চিশতিয়া, মিল্লাতে কাদেরিয়া, মিল্লাতে সাহারওয়ার্দিয়া, মিল্লাতে নকশবন্দিয়া, মিল্লাতে সাবেরিয়া, মিল্লাতে চরমনাই শশিনা, এইসব বলে না। শুধু কবরেই নয়, ওখানে নয় ফর্মালিটি পুরা করার জন্য, অন্তর থেকে তাদের বিশ্বাস যে আমাদের মিল্লাত হচ্ছে রাসূলুল্লাহ, কাজে কর্মে আমলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের মিল্লাত আদর্শ, রাস্তা হচ্ছে একমাত্র মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদের সংখ্যা বাড়বে আমাদের খুশির বিষয়, তাদের সাথে ব্যক্তিগত আলহামদুলিল্লাহ আমাদের কোনো রকমের দ্বন্দ্ব নেই। তাদের সাথে যদি আমাদের শত্রুতা থাকে, যেমন আল্লাহর শত্রুদের সাথে আমাদের শত্রুতা রয়েছে, নবীর শত্রুদের সাথে শত্রুতা রয়েছে, সেই রকমই দিনই শত্রুতা। এই শত্রুতা যদি দূর হয়ে যায়, তারাও নবীর ছায়াতলে চলে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নতে যে ছায়া রয়েছে সেখানে যদি তারাও চলে আসে, তাহলে তাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই আমাদের, কোনো ইখতিলাফ নেই। তাহলে আমরা তাদের সম্পর্কে বলতে বাধ্য কেন? এই জন্যই বলতে বাধ্য, যে জন্য বাধ্য হয়েছিলেন শোয়েব আলাইহিসসালাম। তিনি বলছেন সূরা হুদ আয়াত নম্বর 88 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করছেন শোয়েব আলাইহিসসালামের কথা। তিনি তার জাতিকে বলছেন ইন উরিদ ইল্লাল ইসলাহ, দেখো তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, কোনো ঝগড়া নেই, আমি শুধু তোমাদের ইসলাহ করতে চাই, সংশোধন করতে চাই, তোমাদের সংস্কার চাই, তোমাদের ভুল ভ্রান্তিগুলি দূর করতে চাই। ইন উরিদ, আমার কোনো উদ্দেশ্য নেই ইল্লাল ইসলাহ, সংশোধন করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। মাস্তাতাত, যত দূর আল্লাহ আমাকে তৌফিক দেন, যতদূর আমি পারি, আমার যতটা ক্ষমতা রয়েছে, আমার এলমের ক্ষমতা, আমার শারীরিক ক্ষমতা, আমার পরিবেশের ক্ষমতা, যেখানে আমি আছি, যতটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমাকে যে আয়ু দিয়েছেন তাতে যতটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমার উদ্দেশ্য হচ্ছে ইসলাহ করা। এই কথা বলেছেন শোয়েব আলাইহিসসালাম। আম্বিয়া কেরামরা এই উদ্দেশ্যেই প্রেরিত হয়েছিলেন। আর ওলামাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলাহ করা। আমরা যদি সত্যি নবীর আম্বিয়াগণের ওয়ারেস হই, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলাহ, সংশোধন করা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তবে ইসলাহ করা আমার ক্ষমতাই নেই, বলছেন শোয়েব আলাইহিসসালাম। ওমা তৌফিক, আমার কোনো ক্ষমতা নেই, তৌফিক নেই, ইল্লা বিল্লাহ, আল্লাহ ক্ষমতা না দিলেন। আল্লাহ যদি তৌফিক না দেন, আমার কোনো ক্ষমতা নেই, আমার বলার ক্ষমতা আছে কিন্তু এই কথা তার অন্তরে পৌঁছে দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ, তার অন্তরকে পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আল্লাহর। বললাম শুনলো, শুনবো না আমি, ক্যাসেট দিলেন কাউকে, সিডি নিয়ে গিয়ে দিলেন, শুনবো না আমি, দেখবো না, ভেঙে ফেলে দেবো। এক ভাই 22 বছর তবলিগ করার পরে তওবা করেছেন, 22 বছর চিল্লা লাগানোর পরে তওবা করেছেন, ঢাকায় এখানে এসে তওবা করেছেন আলহামদুলিল্লাহ এই বছরে। তিনি বলছেন সেই দিন হাত ধরে নিয়েছেন আমার আর বলছেন যে মাফ করে দেবেন, আর আপনাকে শুধু বলছি যে আপনার অনেক ক্যাসেট আমাকে ফ্রি কেউ দিয়েছে, তখন ওতে আমি কোরআনের তেলাও ঢুকিয়ে নিয়েছি। এমনি ধার্মিক লোক ছিল, গান ঢুকায়নি, অনেকে আবার ফাসেক লোকেরা গানও ঢুকিয়েছে। তিনি বললেন যে আমি অনেক সময় কোরআন তেলাও ঢুকিয়ে নিয়েছি, অথবা অন্য কোনো কারো ওয়াজ, যেগুলো আমাদের দেশীয় কিস্সা কাহিনীর ওয়াজ, সেগুলো ঢুকিয়ে নিয়েছি আপনারটাকে কেটে দিয়ে। আর আজকে বুঝতে পেরেছি যে আমি কত ভুলেছিলাম, আপনার প্রত্যেকটি ক্যাসেট আমি শুনি। তিনি বলছেন আজকে আপনার প্রত্যেকটি ক্যাসেট আমি শুনি। তিনি বলছেন আলহামদুলিল্লাহ, খুশির ব্যাপার যে আল্লাহ তাকে হিদায়ত করেছে, তাতে আমার পার্থিব কোনো লাভ নেই আর আমার কোনো লসও নেই। লাভ এতটুকু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মেহনতের ফল আমাকে দেবেন, আপনার মেহনতের ফল আপনাকে দেবেন। যেই ভাই তার কাছে ক্যাসেট পৌঁছেছেন, ইসলামিক বই পৌঁছেছেন, তাকে আল্লাহ তার ফল দেবেন। তো তারপরে শোয়েব আলাইহিসসালাম বলছেন ওমা তৌফিক ইল্লা বি আলাইহি তাওয়াক্কালতু, সুতরাং আল্লাহর উপরে আমার ভরসা, আমি আল্লাহর উপর ভরসা রাখি। ওয়া ইলাইহি উনীব, এবং তার দিকে আমি প্রত্যাবর্তন করি, তার দিকে আমি ধাবিত, আল্লাহর কাছ থেকে চেয়ে আল্লাহ তুমি আমাকে ভালো কথা বলার তৌফিক দান করো, আমার কথার মধ্যে তাসির দান করো, আমার কথার যাতে করে মানুষের উপর প্রতিক্রিয়া হয় তাদেরকে কবুল করো, আল্লাহ তুমি তৌফিক দান করো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই আয়াত শেষ করার পরে আরেকটি ভুল ধারণা দূর করছি। অনেকে মনে করে যে এরা তো শুধু গীবতি করতে থাকে, মানুষের কুৎসা বয়ান করতে থাকে। এ সম্পর্কে একটি বিস্তারিত 2 সপ্তাহ আগে মঙ্গলবারে বক্তব্য করেছি, কিন্তু শুক্রবারে যেহেতু অনেক ভাইয়েরা আসেন যারা মঙ্গলবারে আসেন না, সেই জন্য সেই আলোচনা শোনেননি। এই কিতাবটি হচ্ছে রিয়াদুস সালেহীন, 4th খণ্ড, বাংলাদেশের ছাপা, সেজন্য সুবিধা হবে, বাংলাদেশে সহজে বইটি পেয়ে যাবেন ঢাকায় আপনি। 4th খণ্ড আর আল্লামা ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহির লেখা, যিনি অনেক পুরনো আলেম, 6ষ্ঠ শতাব্দীর আলেম বা 7ম শতাব্দীর আলেম। তো তিনি লিখছেন মায়ুবাহ বাবো মায়ুবাহ মিনাল গীবাহ, যে ধরনের গীবতে দোষ নেই, মানুষের দোষ বয়ান করলেন কিন্তু সেই দোষ বয়ান করলে কোনো কি নেই, দোষ নেই, দোষ বয়ান করলে দোষ নেই। তার নাম নাজায়েজ গীবত নাই, হারাম গীবত নাই। 6টি জায়গা তিনি বলছেন যে ওয়াহুয়া সিত্তাতু আসবাব, যেই ক্ষেত্রগুলিতে গীবত মানুষের নিন্দা করা যেতে পারে, মানুষের দোষ তুলে ধরা যেতে পারে, মানুষের ভুল ত্রুটি তুলে ধরা যেতে পারে, সেগুলি হচ্ছে সিত্তাতু আসবাব, ছয়টি স্থান, ছয়টি কারণে এরূপ করা যেতে পারে। অনুবাদক লিখছেন, অনুবাদকের কথাটি পড়ে দিলাম যাতে করে আপনি পড়লে দেখবেন যে কথাটি রয়েছে। আরবিতে সিত্তাতু আসবাব বয়ান করেছেন, তার মধ্যে একটি ক্ষেত্র হচ্ছে, একটি ক্ষেত্র হচ্ছে আত-তাহযির, তাহযিরুল মুসলিমিনা মিনাশ শার, চতুর্থ কারণ, ছয়টির মধ্যে চতুর্থ কারণ এখানে, তাহযিরুল মুসলিমিনা মিনাশ শাররি ওয়া নসিহাতুহুম, মুসলিম জাতিকে কোন অনিষ্ট থেকে, ধর্মের ক্ষেত্রে অনিষ্ট হোক, আকীদার ক্ষেত্রে অনিষ্ট হোক, আমলের ক্ষেত্রে অনিষ্ট হোক, ধর্মের ক্ষেত্রে হোক, আর দুনিয়ার ক্ষেত্রে, পার্থিব ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, ধার করজ দেওয়ার ক্ষেত্রে হোক, বিবাহ শাদীর ক্ষেত্রে হোক, মুসলিমকে কোনো অনিষ্ট থেকে, বিপদ থেকে, ইমানি বিপদ হোক, ধর্মীয় বিপদ হোক, আর দুনিয়ার কোনো বিপদ হোক, এসব থেকে সতর্ক সাবধান করার জন্য, যে খবরদার ওই লোক থেকে সাবধান, ওই তরিকা থেকে সাবধান, এই ধরনের বক্তা থেকে সাবধান, এই ধরনের পীর থেকে সাবধান ইত্যাদি। ওয়ানাসিয়াতহুম, এবং তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া, তাদের কল্যাণ কামনা করার উদ্দেশ্যে, যে তাদের মঙ্গল হোক। এইভাবে মুহাদ্দিসিন কেরামরা বলছেন, যেমন জারহুল মাজরুহিনা মিনার রওয়াত ওয়াশুহুদ, মুহাদ্দিসিন কেরামরা যেমন যারা দুর্বল অথবা মিথ্যুক হাদিসের বর্ণনাকারী তাদের জীবনী বর্ণনা করেছেন মুহাদ্দিসিন কেরামরা, এই হচ্ছে একটি ক্ষেত্র। কারণ তার এই যে দোষগুলি তার ব্যক্তি জীবনের দোষ নাই, এই এমন দোষ যেই দোষগুলি তার কিতাবে রয়েছে অথবা তার বক্তব্যে রয়েছে, তার তরিকাতে রয়েছে, আর লক্ষ লক্ষ লোক এই তরিকার গান গাইছে, লক্ষ লক্ষ লোক তার বইগুলি পড়ছে, লক্ষ লক্ষ লোক তার বক্তব্যগুলি শুনছে, সুতরাং লক্ষ লক্ষ লোক এইভাবে গোমরা হয়ে যাচ্ছে। এই যে জায়েজ, এ তো বললাম ইমাম নাওয়াবীর কথা, কেউ বলতে পারে ইমাম নাওয়াবী বলেছেন? ইমাম নাওয়াবী একজন আলেম ছিলেন, আলেমের কথা শরীয়তে দলিল নাই, যদি কোরআন এবং হাদিস দ্বারা তা প্রমাণিত না হয়। তাই শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কয়েকটি উল্লেখ করেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস উল্লেখ করেছেন নবী রহমতুল্লাহ আলাইহি, যে এই সব ক্ষেত্রে গীবত করা যে শরীয়ত সম্মত, তার একটি ক্ষেত্রে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটি খুব খারাপ লোক, খারাপ চরিত্রের লোক আসছেন, আসার পরে নবী সাল্লামের সাথে সাক্ষাতের জন্য অনুমতি চাইছেন, নবী সাল্লাম ইজানু লাহু, অনুমতি দিয়ে দাও তাকে, বেশ আখুল আশিরা, ওই বংশের সবচেয়ে খারাপ লোক এই লোকটি, অনুমতিও দিতে বলছেন তার অনিষ্ট থেকে বাঁচার জন্য, যে আসতে দাও, কথা বলতে দাও তাকে আমার সাথে, এ কথা নয় যে ধাক্কা দিয়ে বের করে, কারণ ধাক্কা দিয়ে বের করলে আরো বেশি ক্ষতি করবে মুনাফিক, হয়তো না, তাকে কথা বলতে দাও। আর বলছে বেসা, বেসা মানে খারাপ, সবচেয়ে খারাপ, আখুল আশিরা, ওই বংশের এই যে লোক, এ হচ্ছে সবচেয়ে খারাপ লোক। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটি ওই গত এক সপ্তাহে আগে যে বক্তব্য করেছি তাতে শুনিয়েছি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন আর বললেন, আতাইতু আন-নাবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু ইন্না আবা জাআবাল জাহাম ওয়া মাওয়িয়া তা খাতাবানি, আমাকে দুইজন পয়গাম দিয়েছে বিয়ে করার জন্য, মাওয়িয়াও পয়গাম দিয়েছে আর আবু জাহামও পয়গাম দিয়েছে, কাকে আমি বিয়ে করবো ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে পরামর্শ চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আম্মা মাওয়িয়া তো ফাসউলুকুল্লাহ, মাওয়িয়া হচ্ছে একেবারে দরিদ্র ফকির, যার কাছে কিছুই নেই, নিজেই খেতে পায় না, তোমাকে কি খাওয়াবে, আল্লাহ তাকে পরে বাদশাহ বানিয়ে দিলেন, আমিরুল মুমিনিন বানিয়ে দিলেন, কিন্তু তার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি নবী তার জীবদ্দশায় বলছেন, মাওয়িয়া আমার শালা, হ্যাঁ কার ভাই, হ্যাঁ কার ভাই, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, সলুকুন ফকির, লামাল্লাহ তার কাছে কোনো টাকা পয়সা নেই, কি খাওয়াবে তোমাকে নিয়ে গিয়ে, ও আম্মা আবুল জাহাম, আবুল জাহাম ওরও একটি দোষ আছে, ফালা ইয়াজাউল আসান আতিকিহি, তার কাঁধ থেকে লাঠি রাখে না, সবসময় এরকম লাঠি নিয়ে প্রস্তুত, লাঠি ধরে প্রস্তুত, এদিক ওদিক থেকে লাঠি খুঁজতে না হয় স্ত্রীকে মারার জন্য, সবসময় নিয়ে, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। লাঠি যে কাঁধের উপরে রাখে না, এর ব্যাখ্যা আরেকটি হাদিস এসেছে মুসলিম শরীফে, আম্মা আবুল জাহাম ফাদাররাবুন লিন-নিসা, সো জারে বোন না মোবালাগার শেখা, দাররাবুন লিন-নিসা, খুব স্ত্রীকে মারে, হে স্ত্রীকে মারে, এর আগে বিয়ে করে কাউকে রাখতে পারেনি, এত মার মারে স্ত্রীকে, তুমি ওকে বিয়ে করবে, এগুলি দোষ না, আইব নয়, গীবত নয়, কিন্তু নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রাহমাতুল্লিল আলামিন নিজে গীবত করতে, কারণ জরুরি, না হলে এই মহিলা ফেসে যাবে, গিয়ে ওই ফকিরের কাছে ফেসে যাবে, খাওয়াইতে পারবে না, ভিক্ষা করতে যাবে, আর না হলে ফেসে যাবে গিয়ে এই জালেমের কাছে। জি, এভাবে আরো কয়েকটি হাদিস উল্লেখ করেছেন ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি, যাকে এই বিষয়টি এখান থেকে শেষ করছি। এখন আসি আসল বিষয়ের দিকে, চর্ম নাই তার তরিকা কি। এর আগে আমি বাংলাদেশে বা ভারতে পাকিস্তানে হানাফিদের কয়েকটি তরিকার কথা বলেছি, আশা করি মনে আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলে যে আলোচনা করেছি তাতে বলেছি, হ্যাঁ, পাঁচটি গ্রুপের কথা বলেছি, তাই না। হানাফিরা পাঁচ ভাগে বিভক্ত হয়েছে, কে বলতে পারেন? একটি হচ্ছে কাদিয়ানি, হ্যাঁ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি প্রথম হানাফি মৌলভী ছিল, আর হানাফি স্টেজে বক্তব্য করে বেড়াতো, তারপরে সে কাদিয়ানি নবী অতি দাবি করলো, দিয়ে তার দলবল নিয়ে বেরোল। দ্বিতীয় হচ্ছে জামাত ইসলামী মওদুদির জামাত, তৃতীয় হচ্ছে জামাত ইলিয়াসি জামাত, হ্যাঁ, তবলিগী জামাত, আর চতুর্থ হচ্ছে দেওবন্দী জামাত, আর পঞ্চম হচ্ছে বেরেলভী জামাত, যাদের ইমাম হচ্ছে আহমদ রেজা খান, যাকে তারা আলা হজরত বলে। জি, এই পাঁচটি জামাত। এখন এই চর্মনাই সম্পর্ক কোন জামাতের সাথে, পাঁচের বাইরে পাবেন না কিন্তু। এই পাঁচটি জানা থাকলে সুবিধা এই হবে যে গোটা বাংলাদেশ ভারত পাকিস্তানের আলেম সাধারণকে পাঁচের একে পাবেন অবশ্য। এই পাঁচটি ছাউনি রয়েছে। জি, পাঁচটি ছাউনি হচ্ছে বেদাতি ছাউনি, আর বাকি কোরআন সুন্নার একটি ছাউনি রয়েছে উপমহাদেশে। জি, সেই ছাউনিতে যেতে হবে, পাঁচটি ছাউনির কোনো একটিতে গেলে হবে না। চর্মনাই সাহেব, চর্মনাই সাহেব বর্তমান গত যে মরল এই চর্মনাই, আর তার আগে তার বাবা চর্মনাই, তার বাবার লেখা কিতাব, তার বাবার নাম কি ছিল বলতে পারেন? ফজলুল করিম সাহেবের বাবার নাম ছিল সৈয়দ মোহাম্মদ ইসহাক, তার নিজের হাতের লেখা কিতাব। তাহলে কি ওই কথা বলতে পারবেন না যে এসব হয়তো মিথ্যা কথা তার নামে বলা হচ্ছে, তাই না। তিনি কোন তরিকার লোক ছিলেন? তিনি নিজে দাবি করেছেন আমি দেওবন্দি তরিকার লোক, তিনি নিজে দাবি করেছেন এই কিতাবে দাবি করেছেন যে দেওবন্দি তরিকার লোক, আর আমার সম্পর্ক আমার পীর অর্থাৎ ফজলুল করিম সাহেবের পীর তার বাবা, আর তার বাবার পীর হচ্ছে হ্যাঁ ইব্রাহিম সাহেব বাংলাদেশের, আর ইব্রাহিম সাহেবের পীর হচ্ছে রশিদ আহমদ গাঙ্গোহী, রশিদ আহমদ গাঙ্গোহী দেওবন্দি বড় আলেম, আর রশিদ ফতোয়া রশিদিয়া তার বড় কিতাব রয়েছে, আর রশিদ আহমদ গাঙ্গোহীর পীর হচ্ছে হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি। এই সিলসিলা, এই সিলসিলা এই কিতাবের 64 পৃষ্ঠায় রয়েছে, এই সিলসিলার কথা উল্লেখ রয়েছে। তাহলে দেওবন্দি আকিদাতে যে আকিদাগুলি বর্ণনা করেছি তাদের কিতাব থেকে, সময়ের স্বল্পতার কারণে তাদের কিতাব থেকে উল্লেখ করা হয়নি, কিন্তু প্রত্যেকটি আকিদা বর্ণনা করেছি একটি কিতাবের আলোকে। শুধু আল মুহান্নাদ আল আল মুফান্নাদ আরবিতে কিতাবটি লেখা হয়েছে, খলিল আহমদ সাহারানপুরীর লেখা কিতাব, আর খলিল আহমদ সাহারানপুরী দেওবন্দি একজন তাদের মুহাদ্দিস। এই খলিল আহমদ সাহারানপুরীর কিতাব থেকে তাদের প্রায় কাছাকাছি 15-20 ইসলাম বিরোধী সুন্নত বিরোধী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর আদর্শ বিরোধী আকীদা উল্লেখ করা হয়েছে। সেই সব আকীদা এই কিতাবে পাবেন, চর্মনাইর কিতাবে। তাহলে চর্মনাইর কিতাব বেশ কিছু কিতাব রয়েছে, আর প্রায় কিতাবে নিজ ব্যবসাকে ফলপ্রসূ করার জন্য খুব নসিহত করেছে মুরিদানদেরকে যে আমার কিতাবগুলি অথবা আমার বাবার কিতাবগুলি অবশ্যই পড়বেন। হ্যাঁ, ফজলুল করিম সাহেব তার বাবার কিতাবগুলি পড়ার জন্য খুব নসিহত করে বারবার শুরুতে অথবা শেষে ভূমিকাতে অথবা সমাপ্তিতে লিখেছেন এই সব কথাগুলি। এগুলি হচ্ছে তার কিতাব ভেদে মারেফাত বা ইয়াদে খোদা, ভেদে মারেফাত বা ইয়াদে খোদা, ভেদে মারেফাত এই কিতাবে কি আছে। এই কিতাবে সব কিছুই আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাত ছাড়া, সহিহ হাদিস নেই এতে, আর দু চারটি তিনটি আয়াত হয়তো আছে কিন্তু সেই আয়াতগুলি প্রত্যেকটির অপব্যাখ্যা করা হয়েছে। আপনাকে আয়াতগুলি খুলে যখন দেখাবো তখন আশ্চর্য হবেন, আয়াতগুলিকে তার সহি উদ্দেশ্যে নিয়ে আসা হয়নি, তার পীতন্ত্রকে এই মার্কেটকে ভালো যাতে করে এই মার্কেটে লাভবান হওয়া যায়, মার্কেটকে ভালো করে চালু করা যায় সেই জন্য আয়াতগুলিকে পেশ করা হয়েছে, আর কোনো উদ্দেশ্য নাই। এই হচ্ছে কিতাব, এই কিতাব থেকে আজকে আলোচনা শোনাবো। আরেকটি কিতাব আছে বড় কিতাব মামা এজে কারিমিয়া, এই কিতাব লেখক কে? এই পীর সাহেব কিবলার বয়ান, যেখানে যেখানে গিয়ে বয়ান করতেন এই বয়ানগুলি হচ্ছে পীর সাহেব কিবলাকে। জি হ্যাঁ, কিন্তু বয়ানগুলি সংকলন করেছে সে, কিন্তু বয়ানগুলি কার? ফজলুল করিম সাহেবের বক্তব্য। এই শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আজকে হয়তো সময় হবে না, আগামী মঙ্গলবারে কিছু শোনাবো, আর শুক্রবারে ইনশাআল্লাহ তাআলা আবার ওয়াদা থাকলো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ হায়াত বাকি তো মুলাকাত বাকি এই কিতাবের সাথে। এই কিতাবে শিরক রয়েছে, আল্লাহর সাথে বাদানুবাদ রয়েছে, জি, আর বিদাতে তো ভরপুর রয়েছে। আরেকটি কথা শুনে রাখুন, সংক্ষেপে বলা, সংক্ষেপে বললে অসম্পূর্ণ থেকে যাবে তাদের এই সব ভুল ত্রুটি তুলে ধরা। এমন কোনো পৃষ্ঠা নেই যাতে ভুল নেই। এই কিতাবের পৃষ্ঠা হচ্ছে টোটাল কতটি? 96 পৃষ্ঠা। 96 পৃষ্ঠার মধ্যে এমন কোনো পৃষ্ঠা নেই যাতে দেখেন রং দেওয়া নেই, হলুদ করা নেই বা কালার করা নেই। দেখছেন না, দেখছেন, দেখছেন, এইভাবে ভরা ভর্তি। আর আমার নোট ভর্তি, এতগুলি নোট যদি আপনাদের সামনে বক্তব্য করি তো কয়েকটা বক্তব্য লাগবে যে নোট ভর্তি, এই নোটে ফুল, জি, প্রত্যেকটা ভুল ত্রুটি নোট করে রেখেছে, নোটে ফুল হয়ে আছে, নোটে ফুল হয়ে আছে। এখন ইনশাআল্লাহ তাআলা এই প্রথম নোট থেকে শুরু করি, পৃষ্ঠা নম্বর 7। পৃষ্ঠা নম্বর 7 লেখছেন চিস্তিয়া সাবেরিয়া তরিকার প্রথম সবক। এটি যেহেতু ভূমিকা, আর ভূমিকা লিখছেন সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম, হ্যাঁ, এ বিগত পীর, পীর সাহেব চরমনায় বরিশাল, তিনি লিখছেন, আমার প্রিয় বন্ধুগণ, জানিয়া রাখিবেন দোজখের আজাবের পথ বন্ধ করিয়া বেহেস্তে যাইবার জন্য কিতাবে, কিসে, কিতাবে 126 তরিকা বয়ান করিয়াছে। কে বয়ান করিয়াছে? কে বয়ান করিয়াছে? আর কটি তরিকা হলো? 126 তরিকা। আল্লাহ কয়টি তরিকা বয়ান করেছেন? আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু। আমি কিছু কিছু আয়াত নোট করেছি, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়াহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া, আর ইসলাম একটি না একাধিক, ইসলাম এক, দিন ওয়াহিদ, দিন হচ্ছে একটি। ইসলাম ছাড়া যে অন্য কোন পথ অবলম্বন করবে আল্লাহ কখনো তা গ্রহণ করবেন না, কবুল করবেন না। ওয়াহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, এবং সেই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্ত হবে, কে, জান্নাতে গিয়ে 126 তরিকা ধরার পরেও ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, তাহলে যাবে কোথায়? জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নামে অবশ্যই যাবে, সেই জন্য ক্ষতিগ্রস্ত। সূরা আলে ইমরান আয়াত নম্বর 85, জি, সেই রাস্তা হচ্ছে রাসূলের রাস্তা। তাই আল্লাহ পাক সূরা নিসা আয়াত নম্বর 115 তে বলছেন, ওমাই ইউশাকিকির রাসূলা, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করলো, মিমবাদে মা তাবাইয়ানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও, কোরআন সুন্নার দ্বারা সহি রাস্তা, সাহাবাই কেরামের রাস্তা স্পষ্ট হওয়ার পরে, মিম্বাদে মাতাবাইয়াল্লাহুল হুদা ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনগণের রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা, অন্য তরিকা, সাবিল মানো তরিকা, আর এখানে 126 তরিকা বলা হয়েছে, তরিকা মানো তরিকা, ঠিক আছে না? তাহলে কোরআন আল্লাহ সাবিল বলেছেন, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের তরিকা ছাড়া অন্য কোন তরিকা, অন্য রাস্তা যে ব্যক্তি ধরবে, নুয়াল্লিহ মাতাওয়াল্লাহ, সে যেদিকে যেতে চাইবে সেদিকে আমি পাঠাবো, চরমানাই যেতে চাইবে চরমানাই পাঠিয়ে দেবো, শশিনা যেতে শশিনা পাঠিয়ে দেবো, পুরপুরা যেতে পুরপুরা পাঠিয়ে দেবো, আটরসি যেতে চাইবে আটরসি পাঠিয়ে দেবো, আর ফুলতুলি যেতে যাবে মরলো সে গত সপ্তাহে, ফুলতুলি পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো সেখানে, নুয়াল্লিহ মাতাওয়াল্লাহ, আর কোথায় পাঠাবো? আখেরাতে, ওয়ানুসলিহে জাহান্নামা, আল্লাহ বলছেন ওয়ানুসলিহে জাহান্নামে আমি তাকে প্রবিষ্ট করবো, দাখিল করবো, ওয়াসাআত মাসীরা, পরিণাম বড়ই খারাপ, পরিণাম বড়ই খারাপ। জি, বললাম সূরা আনাম আয়াত নম্বর, সূরা নিসা আয়াত নম্বর 115। তাহলে ইসলামের তরিকা একটি তরিকা, আর মুমিনদের রাস্তা, যেই যেই জামানায় কোরআন নাজিল হচ্ছিল তখন কারা মুমিন ছিলেন? সাহাবাই কেরাম। তাহলে সাহাবাই কেরামের রাস্তা ধরতে হবে, সাহাবাই কেরামের রাস্তায় চিস্তিয়া নাম ছিল, সাবেরিয়া ছিল, জি, চরমনাই তরিকা ছিল, বা কোন পীর ছিল, কেউ পীর ছিল আর কেউ মুরিদ। তাহলে বোঝা গেল এইসব ২৬ তরিকা কিতাবে আছে, কোরআনেও নেই হাদিসে নেই। তাই বললাম কোরআনও নেই হাদিসে নেই, বাকি সবকিছু আছে। ১২৬ তরিকার কথা আছে, কোরআনও নেই হাদিসও নেই। ঠিক আছে না? তাহলে কথা যে এই কিতাবে সবই পাবেন, শুধু কোরআন হাদিস পাবেন না। সেই আর যদি এক একটি হাদিসও উল্লেখ করে তা জাল, জাল অথবা জঈফ। দু একটি হাদিস উল্লেখ করেছে জাল অথবা জঈফ। জি আচ্ছা, এই তরিকা সম্পর্কে বলছে যে ১২৬ তরিকা বয়ান করিয়েছে, তন্মধ্যে চিস্তিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট। তার মধ্যে চিস্তিয়া সাবেরিয়া তরিকা সবচাইতে শর্টকাট। আল্লাহ বলেছেন এই কথা, রসুল বলেছেন যে এতগুলি তরিকা আছে তার মধ্যে এই তরিকাটা খুব একেবারে শর্ট রাস্তা বলেছেন। একটি রাস্তার কথা বলেছেন, আর ওই রাস্তা হচ্ছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কালবিহি দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের অন্তরস্থল থেকে খুলুসিয়াতের সাথে নিষ্ঠার সাথে পাঠ করবে, খুলুসিয়াতের সাথে পাঠ করবে জান্নাত পাওয়ার জন্য, আর আমল করবে না, বেনামাজি হয়ে থাকবে কখনো না, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়াই মানে তার পুরোপুরি মুসলিম হওয়া, নামাজ রোজা হওয়া, যাকাত আর বিদাত থেকে শির থেকে বাঁচা, এই সমস্ত সাথে সাথে অন্য অন্য যত পাপড়ি সব থেকে বাঁচা, তাতে সামিল রয়েছে খালেস মিন কলবি, সেই ব্যক্তি দেখাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আরো একটি তরিকার কথা বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল জান্নাহ ইল্লা মান আবা। আমার উম্মতের প্রত্যেকে জান্নাতে যাবে, যারা আমার উম্মতে আসবে, আমার ছাউনিতে যারা আসবে তারা সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা। তবে যে ব্যক্তি অস্বীকার করবে আমার ছাউনিতে যাবে না, ও চিস্তিয়া সাবিরের ছাউনিতে যাবে, আট্রসির ছাউনিতে যাবে, শস্যিনার ছাউনিতে যাবে, ইল্লা মান আবা, যে অস্বীকার করলো। কিলা মান আবা, সহি বুখারীর হাদিস। জিজ্ঞাসা করলেন সাহাবারা, ইয়া রাসূল আল্লাহ, মান আবা, কে অস্বীকার করবে, কে নবীকে অস্বীকার করবে বা কে জান্নাতে যেতে অস্বীকার করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখেন এই কথাটি, মান আতানি, যে ব্যক্তি আমার আনুগত্য করবে, আমার আদর্শ মানবে, আমার সুন্নত মেনে চলবে, আমার তরিকায় চলবে, মান আতানি দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। তাহলে শর্টকাট রাস্তা কত শর্টকাট, এক কথাই, মান আতানি দাখালাল জান্নাহ, কত শর্টকাট। এ শর্টকাট বলছে, আর এত লতিফা আর এত তরিকা আছে যে মাথাই খারাপ হয়ে যাবে। আর আমি যেই তরিকা বললাম, মান আতানি দাখালাল জান্নাহ, যে নবীর আনুগত্য করবে তখন দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে। ওমান আসানি, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে, নতুন নতুন তরিকা আবিষ্কার করবে, ফাকাদ আবা, সে অস্বীকার করলো, সুতরাং জাহান্নামে যাবে। বুঝলেন? তাহলে তাদের তরিকার কথা যা ফজলুল করিম বলছেন, এই তরিকাতে আছে চক্ষু মুদিয়া জিকির শুরু করিবেন। প্রথম সবক হচ্ছে চক্ষু মুদিয়া জিকির শুরু করবেন, কোরআনের নেই, আছে কি হাদিস, কোন একটি সহি হাদিস। আমি বলি বারবার যে বিদাতিদেরকে, যে একটি সহি হাদিস নিয়ে আসুন, যথেষ্ট নেই, কিয়ামত পর্যন্ত সময় দিলাম বিদাতিদেরকে, যে একটি সহি হাদিস নিয়ে আসুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চোখ বন্ধ করে জিকির করেছেন, তার খোলাফায়ে রাশেদিন আবু বকর ওমর উসমান আলী তারা কেউ চোখ বন্ধ করে জিকির করেছেন। বরং হানাফি ভাইদেরকে বলবো, কারণ পাঁচটি তারা আবার পাঁচটি ভাগে ভাগ হয়েছে, ইমাম আবু হানিফা থেকে প্রমাণ করেন ইমাম মানে চোখ মুদে জিকির করতেন, সহি সূত্রে প্রমাণ করতে হবে, নেই। তাহলে আসলে কোথায় কত বড় বিদাতের বিদাত, যে ইমাম আবু হানিফাকে খবর নেই বিদাতের, তিনিও জানেন না এই বিদাতের কথা। তারপরে বলছিলাম না যে আমার ওয়ালিদ সাহেবের রচিত ২৭খানা কিতাব পড়িবেন, ব্যবসা চালানোর জন্য বড় চিন্তা আছে। হ্যাঁ, কারণ এই ব্যবসা বড় ব্যবসা। জি, এই ব্যবসা অনেক লোককে বড় লোক বানিয়ে দিয়েছে, অনেকে দিনের খেদমত করে বড় লোক হয়েছে, আবার অনেকে বিদাতের খেদমত করে বড় লোক হয়েছে, এই ব্যবসা কিতাব বিক্রি করার ব্যবসা। জি, শুধু আখেরাতের বয়ান, তাতে রয়েছে কি আখেরাতের বয়ান, আখেরাতের বয়ান শোনাবো, শুনবেন, যে খরচ যাইবে আখেরাতের নেকির পাল্লায় উঠিবে, এইসব বই কিনতে যা খরচ করবেন নাকি আখেরাতের পাল্লায় উঠবে, দেখেন আখেরাতের পাল্লায় কেমন উঠবে। এখন আসুন পৃষ্ঠা নম্বর ১১তে বলছেন তিনি, শোনেন, দুইটি কথা রয়েছে, তার মধ্যে একটি রয়েছে শিরকিয়া কথা, দস্তগীর, তাতে রয়েছে কি রয়েছে দস্তগীর। পড়ে শোনে আপনাদেরকে। বলছেন যে বিবাহের জন্য একজন উকিলের আবশ্যক, পুল পার হওয়া হইতে ধরনের দরকার, আল্লাহকে চিনতে কেন একজন পথ প্রদর্শক লাগিবে না। জনাব খুব খেয়াল করুন আমাদের পিরানে পীর দস্তগীর, জি জনাব খুব খেয়াল করুন আমাদের পিরানে পীর দস্তগীর হজরত মাওলানা কারামত আলী সাহেব র জৈনপুরি এত বড় আলেম হওয়া সত্ত্বেও কেন হজরত মাওলানা সৈয়দ আহমদ সাহেব এর কাছে মুরিদ হইলেন। দলিল দেখলেন কোরআনে, মানে বললাম না যে কোরআনও নেই হাদিসে নেই, কিন্তু আছে যে আমাদের কেরামত আলী সাহেব পিরানে পীর দস্তগীর আহমদ আলী সাহেবের পীর মুরিদ হইলেন। সুতরাং আপনাকে তো হইতেই হবে, আপনি একজন সাধারণ মানুষ, কোরআন হাদিসের প্রয়োজন নেই, বড়রা হয়েছে আপনাকে হইতে হবে। আচ্ছা, যে কথাটি এখানে বলতে চাইছিলাম সেটি হচ্ছে পিরানে পীর, পিরানে পীর মানে পিরান জমা, ফার্সি ভাষা বলছি, ফার্সি কিছু পড়েছি আমি, পিরান মানে জমা আর পীর হচ্ছে ওয়াহেদ এক বচন, পীরদের পীর, পিরানে পীর মানে পীরদের পীর, মুরিদের পীর এত বড় সে পীর যে পীরেরা তার মুরিদ হয়, পিরানে পীরের মানে। আর দস্তগীর, দস্ত মানে হচ্ছে হাত, এই জন্য হাতের মোজাকে দস্তানা বলে, দস্ত মানে হচ্ছে হাত, আর গির মানে গিরফতান থেকে, গির মানে ধরা, গিরফতান মানে ধরা পকড়না, এসব পড়েছেন আমাদের মা ফার্সি যারা পড়েছেন ওই ছোট ছোট কিতাবগুলি মাদ্রাসে পড়েছেন না, মাদ্রাসে পড়ার লোক এখানে আছে তারা সাক্ষী দেবে ইনশাল্লাহ। তারা তো দস্তগীর মানে যিনি হাত পকড়ে নেওয়ালা, যখন ডুবে যাচ্ছেন ওয়ালা মুসিবতে, যখন ছেলে মেয়ে হচ্ছে না, যখন রোগ ভালো হচ্ছে না, যখন জাহান্নামে ডুবতে যাচ্ছেন, তখন হাত ধরে উঠিয়ে নিবে, এই জন্য দস্তগীর। বলুন এই কথাটি কি তাওহীদ সন্নত না শিরক কুফরি? শিরক, শিরক না শিরক। দস্তগীর আর গৌসুল আজম আর গরিব নামাজ এগুলি হচ্ছে শিরকিয়া পরিভাষা যা আমাদের দেশে রয়েছে, বাড়িতে মসজিদে বাসে বিদাতিদের লেখা আছে গরিব নামাজ, গৌসুল আজম আর দস্তগীর, দস্তগীর মানে বুঝলেন। তাহলে বলুন এতে আছে কি জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা? হ্যাঁ, দস্তগীর বলেই জাহান্নামে চলে যাবেন। জি, হযরত মাওলানা আশরাফ আলী থানভী এত বড় আলেম হওয়া সত্ত্বেও, দলিল হচ্ছে কি আশরাফ আলী থানভী তিনি নিজ হস্তে হাজারের উপর কিতাব লিখিয়েছেন যেটি বাড়াবাড়ি অতিরঞ্জন, তিনিও হযরত হাজী সাহেবের কাছে কেন মুরিদ হইলেন, হাজী এমদাদুল্লাহ মুহাজির মাক্কি যে তিসরি জামাত পর্যন্ত পড়া, বুখারী পড়েনি, তার মুরিদ হয় আশরাফ আলী থানভী, তাদের অবস্থা কেমন? এত বড় বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহী, এত বড় বড় আলেম কোরআন হাদিস পড়ে আর পড়িয়ে সারা জীবন কাটিয়ে দিয়ে এমন এমন গুমরাহির পাঁকে গিয়ে পড়েছে, কাদায় গিয়ে আছাড় খেয়েছে যে দুসরি তিসরি জামাতে পড়া হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি তার পীর, তার মুরিদ হইতো তার আগে, আল্লাহু আকবার। এইভাবে তাসাউফে গিয়ে আর পীরের খপ্পরে গিয়ে নিজেকে গুমরাহ করে ফেলেছে তারা। আপনারা বন্ধ করবেন না, কসম করিয়ে নিয়েছেন, হ্যাঁ কসম করিয়ে নিয়েছেন যে বন্ধ করবেন না আপনারা। আচ্ছা, পৃষ্ঠা নম্বর 15, তাতে আরো ডাহাসির, কম বেজনি, মরে যাওয়া লাশকে হুকুম করছে কম বেজনি, আমার হুকুমে উঠো দাঁড়াও। জি, হযরত শামসুদ্দিন তাবরিজির নকল, শামসুদ্দিন তাবরিজি এক বিদাতি সুফি ছিল যার অনেক শিরকিয়া কুফরিয়া তাসাউফে তার কথাবার্তা রয়েছে, আমার কাছে আরবিতে একটি কিতাব আছে, কারণ এ ছিল পারস্য দেশের লোক, সুতরাং ওই আরবি কিতাব থেকে তাবরিজি সম্পর্কে, কারণ এরা এরা সব এগুলোকে ওলিউল্লাহ মনে করে আমাদের দেশে, ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে বিদাতপন্থীরা দেওবন্দি বেরেলভীরা এরা এদেরকে ওলিউল্লাহ মনে করে, তাদের জীবন ইনশাআল্লাহ তাআলা সময় সাপেক্ষে শোনাবো, আমার কাছে সব মেটেরিয়াল মজুদ রয়েছে, শুধু সময়ের প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে হায়াতে বরকত দান করেন আর কাজেও যেন আমলে আল্লাহ বরকত দান করেন। বড় কিসা শুনিয়েছে, কিসা শুনালে তো গোটা সময় এখানে লেগে যাবে। বলছে যে একদা হযরত তাবরিজি পীর সাহেব কিবলা, পীর সাহেব কিবলা, দেখলেন তাদের কিবলা, তাহলে শুধু বেরেলভীদের, আমরা দেশে ভাবতাম যে বেরেলভীদের মনে হয় কিবলা হয় পীর, আমার ধারণা ছিল দেশে থাকা পর্যন্ত, দেশে পড়া ফারেক হয়ে গেছি দৌড়ায় হাদিস, তারপরে ভাবতাম যে দেওবন্দিরা হয়তো পীরকে কিবলা মনে করে না, ওই কাবা শরীফকে হয়তো আমাদের মতোই কিবলা মনে করে, এটা ভাবতাম, আর ভাবতাম যারা বেরেলভি রেজবি রয়েছে ওরাই মনে হয় পীরকে কিবলা বলে, কিন্তু দেখলাম যে বাপরে বাপ, দেওবন্দি আর বেরেলভি তো একই মায়ের পেটের ভাই, একই মায়ের পেটের ভাই, দুটোই দাবি করে হানাফি হওয়া আর দুটোই তাসাউফের এই শিরক বিদাতে একবার সমান সমান ডুবে রয়েছে, পার্থক্য শুধু দুনিয়ার কোনো স্বার্থে তাদের ইখতিলাফ হয়েছে, দিয়ে দুটো ছাউনি তৈরি করেছে। ভারতের বেরেলি শহরে আহমদ রেজা খান বেরেলির বড় আস্তানা তৈরি হয়েছে, আর ভারতের সাহারানপুর ডিস্ট্রিক্টে দেওবন্দে দেওবন্দীদের আস্তানা তৈরি হয়েছে। পার্থক্য শুধু এতটুকু। দেখেন না, পীরে কিবলা অথচ দাবি করছে যে আমরা দেওবন্দি, ঠিক না? রশিদ আহমদ গাঙ্গুহির সিলসিলায় আমরা বলছে তবরিজি পীর সাহেব কিবলা, একদা হজরত তবরিজি পীর সাহেব কিবলা তাহাকে বলিলেন, কাকে? কারো একসাথে কথা হচ্ছে, ঘটনা হচ্ছে, লক্ষ্য করে শুনুন, মসনবি রুমির ভিতরে বর্ণিত হয়েছে, একদা হজরত তাবরিজি পীর সাহেব কিবলা তাহাকে বলিলেন, বাবা, রোম শহরে একটি সুন্দর পাত্র আছে, উহাকে তুমি গরম করিতে পারো। শামস তাবরিজি আছে কোথায়? ইরানে, পারস্যে দেশে। হ্যাঁ, আর খোঁজ খবর নিচ্ছে কোথাকার? ইউরোপের, রোম, রোম মানে হচ্ছে ইউরোপ, ইউরোপে একটি পাত্র আছে, ওটাকে এখান থেকে গরম করতে পারবে তুমি? তিনি উত্তরে উত্তর করিলেন, হুজুর, দোয়া থাকিলে আল্লাহর ফজলে পারিব। তো সুবিধে কি? এসব তো ডাল ভাত ব্যবসা, আল্লাহ তো এসব খোদাই দিয়ে রেখেছে তাদেরকে। পীরের আদেশ নিয়ে তিনি তখন এই রোম শহরের দিকে রওনা হইলেন। কিছুদূর অগ্রসর হওয়ার পর পথে মধ্যে ঝুপড়ির ভিতর এক অন্ধ বৃদ্ধকে একটি লাশ সম্মুখে নিয়ে কাঁদিতে দেখিলেন। লাশ, তার মানে মুরিদ, মুরিদকে পাঠাচ্ছে সমস্তাবরিজি, লাশ নিয়ে কাঁদতে দেখছে, শুনিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে। হুজুর, বৃদ্ধাকে কান্নার কারণ জিজ্ঞাসা করিলে বৃদ্ধ উত্তর করিল, হুজুর, এই পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো আর কেউ নাই, একটি পুত্র ছিল, সে আমার যথেষ্ট খেদমত করিত, তাহার ইন্তেকালের পর সে একটি নাতি রাখিয়া যায়। পুত্র তো মারাই গেল, এটা নাতি রাখিয়া গেল। ওই বারো বৎসর বয়স্ক নাতি একটি গাভী পালিয়ে আমাকে দুগ্ধ খাওয়াইত এবং আমার খিদমত করিত, সেই নাতির লাশ এখন সম্মুখে দেখিতেছেন। সে নাতিও গেল, বারো বছর নাতি, সেও গেছে, সেও মরে গেল। এখন উপায় না দেখে কাঁদিতেছি, হুজুর বলিলেন, এ ঘটনা কি সত্য? বিরুদ্ধ উত্তর করিলেন, সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই। তখন হুজুর বলিলেন, হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়াও। হে ছেলে, শামস তাবরিজি বিদাতি তা আর আর ছোট, তার ছোট বীর কে? তাহলে সেই যদি এত বড় কেরামতি দেখাতে পারে, এত বড় খোদাই ক্ষমতা তার মধ্যে থাকে, তাহলে শামস তাবরিজির মধ্যে কত বড় ক্ষমতা! আর তার মধ্যে যদি এত ক্ষমতা থাকে, তাহলে রুমির মধ্যে কত ক্ষমতা! আর যদি এইরকমই ক্ষমতা তাদের থাকে, তাহলে খাজা মরিয়ুদ্দিন চিশতির কত ক্ষমতা! আর এই ক্ষমতা যদি চিশতির থাকে, তাহলে আব্দুল কাদির জিলানির কত বড় ক্ষমতা! বুঝলেন, এই হলো পীরতন্ত্রের ধর্ম। হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়াও। আমার হুকুম মানে কুম বে ইজনি, আরবিতে অর্থ হচ্ছে কুম বে ইজনি। আচ্ছা বলুন, শামস তাবরিজি ধরে নিলাম একজন পীর, আর বিদাতিদের তরিকাতেই ধরে নিলাম, দেওবন্দি আর বেরেলিদের তরিকে যে হক্কানি পীর, তাদের কথাই ধরে নিলাম, হক্কানি পীর, হক্কানি পীর বড় না ঈসা আলাইহিস সালাম বড়? আপনার সাধারণ মানুষ, একেবারে অশিক্ষিত মানুষকে যদি জিজ্ঞেস করি যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর রসুল, তিনি বড় না শামস তাবরিজি আব্দুল কাদির জিলানি বড়? এক বাক্যে কি জবাব দেবেন? কিন্তু জনসাধারণকে কিভাবে ধোঁকা দিয়ে গুমরাহ করে রেখেছে বিদাতি আলেমরা, দেওবন্দি আর বেরেলি আলেমরা। শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, ও রাসূলান ইলা বানি ইসরাইল, হে ঈসা, তোমাকে বনি ইসরাইলদের জন্য রাসূল করে পাঠাইলাম, ওয়ালি নয়, পীর নয়, তোমাকে রাসূল করে পাঠাইলাম। আল্লাহু আকবার, রিসালাতে মর্যাদা! আল্লাহু ইয়া আল্লাহু আলামু হাইসু ইয়াজালু রিসালাতা, আল্লাহ বলছেন আল্লাহ বেশি ভালো জানেন যে কাকে রাসূল আল্লাহ বানাবেন। এমন আল্লাহ পাক রব্বুল আলামিনের চয়ন, বাছাই আর মনোনয়ন যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল যাদেরকে রাসূল বানিয়েছেন তাদের মর্যাদা, তারপরও তাকে আল্লাহ খোদাই ক্ষমতায়, এলাহি ক্ষমতায় কোনো ভাগ দেননি যে তুমি আমার ভাগিদার, আমার অংশীদার হয়ে পড়েছ, আমার আমার ক্ষমতা তুমি ব্যবহার করবে, দিলাম তোমাকে ক্ষমতা, দিয়ে দিলাম, নাও তুমি ব্যবহার করো আমার মন্ত্রী। এই ক্ষমতা নবী রাসূলগণকে আল্লাহ পাক দেননি। বলছেন, আন্নি কাদ জিয়তুকুম বিআয়াতি মির রাব্বিকুম, তোমাদের পক্ষ থেকে আমি নিদর্শন নিয়ে এসেছি, আন্নি আখলুকু লাকুম মিনাত তিন, তোমাদের জন্য আমি মাটি থেকে কাহাইয়াতি তাইর, পাখির মতো আমি পাখির চিড়িয়া তৈরি করে দেবো, ফানফুকু ফিহি, আর তাতে আমি ফুঁক দিব, ফায়াকুন তাইরান, সে পাখি হয়ে উড়তে লাগবে, বে ইজনিল্লাহ, কোরআন আয়াত কি, আল্লাহর হুকুমে, আমার হুকুমে নয়। সুবহানাল্লাহ, ঈসা আলাইহিস সালাম বলছে বে ইজনিল্লাহ, আর চরমোনাইর কিতাব বলছে বে ইজনি, আমার হুকুমে দাঁড়াও। জি, কোনটা দিন? কোরআন জানিয়েছে তার নাম ইসলাম, না এই চরমোনাইয়ের নাম ইসলাম। শোনেন ভালো করে, আমার উদ্দেশ্য হচ্ছে ইসলাম করা, সংশোধন করা, আল্লাহ আমি মুখ খুলতাম না যদি তাদের মধ্যে কমপক্ষে ইসলাম বাঁচাবার মতো কিছু থাকতো, কিছু ছোটখাটো বিদাত থাকতো, তাহলে এইভাবে মুখ খুলতাম না আমি। ছোটখাটো বিদাত যে না এতটা হয়তো পড়ে, আর একটু এই ইক্তাদাই তো বিহাজ আলাম এইসবই করে, আর কিছু হয়তো জৈব টৈব কিছু আছে, তাহলে এইভাবে বলা এত জরুরি হয়ে যেত না। বলার জন্য আর অনেক আলেমরাই ছিলেন, কিন্তু এতদিন ধরে দেখছি যে না, এরা লক্ষ লক্ষ লোককে গুমরাহ করে চলে যাচ্ছে। বলার মতো লোকের অভাব, ভুল ধরার মতো সাহসী মানুষের অভাব। ভুল ধরার মতো সাহসী হয় না, এত বড় পীরে কিবলা, পীরে কিবলার ভুল ধরবে? কারণ ফার্সি হচ্ছে আমাদের দেশের ধর্মীয় উৎস, আর ফার্সিতে রয়েছে খাতায়ে বুজুরগান গিরফতান খাতা আস্ত, বুজুরগানের দিনের ভুল ধরাও ভুল। তা আপনি বলবেন যে কুম্বেজনি বলা ভুল, এটাও ভুল নাকি তাদের ধারণায়? সেই জন্য চরমনাইয়ের ভক্তরা আর বড় বড় দেওবন্দি আলেমরা বাংলাদেশে ভুল ধরছে না। আর ভুল ধরবে কি করে যদি তাদের এই বিশ্বাসই থাকে, আকিদাই যদি এটি থাকে, তাহলে আর ভুল ধরা তো প্রশ্নই উঠে না। এটি হচ্ছে আসল ব্যাপার। দেখুন আয়াত দেখুন, তারপরে উবরিউল আকমাহাল আব্রাসা, জন্মগত অন্ধ কুষ্ঠ রোগী তাদেরকে আমি কি করে দিই, আরোগ্যতা দান করি। ও অহিল মৌতা, মৃতকে আমি জীবিত করি, কিন্তু কার ক্ষমতায়, কার আদেশে? বে ইজনিল্লাহ। তারপরে বলছেন বে ইজনিল্লাহ, বে ইজনিল্লাহ আল্লাহর অনুমতিক্রমে আদেশে। আল্লাহ যদি অনুমতি না দেন তাহলে আমার কোনো ক্ষমতা নেই। আল্লাহ অনুমতি মানে আল্লাহ ওই রোগে আসার অনুমতি দিয়েছেন, আল্লাহ পাকি যা হওয়ার অনুমতি দিয়েছেন, আরোগ্যতার অনুমতি দিয়েছেন, যা আরোগ্য হয়ে যাক। তাহলেই এই অনুমতি নয় যে ঈসা তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম, না এই অনুমতি নয়। তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা, আমি ভবিষ্যৎবাণী করতে পারি, অনেক গায়েবের কথাই বলতে পারি যে তোমরা বাড়িতে কি খাচ্ছ এবং কি তোমরা রেখেছো বাড়িতে সঞ্চিত করে যে আগামীতে খাবি। ইন্না ফি যালিকা লায়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, সূরা আল ইমরান আয়াত নম্বর 49। বুঝলেন? তখন ওই ছেলে উঠিয়া দাঁড়াইল, দেখলেন জি এসব কিসা ঘটেছে। প্রথম কথা, এর সনদি কি? 500 বছর 700 বছর আগে গেছে তাবরিজির যুগ, আর সেই যুগের কথা আজকে লিখা হচ্ছে। আল্লাহর নবীর হাদিসের জন্য সানাদ লাগে, হাদ্দাসানা ফলান নান ফলান নান ফলানে, দাওরা হাদিস পড়া মৌলভী সাহেবরা, যারা দাওরা হাদিস পড়েন হাটহাজারিতে আর ফুটিয়াতে আল্লাহ আলবাগে আর বড় বড় মাদ্রাসার যাত্রাবাড়িতে, তারা হাদিস পড়তে পড়েন, তখন যদি হাদ্দাসানা হাদ্দাসানা ফলান না থাকে, যদি শুধু ইমাম সাহেব বলেন যে কালা রাসূলুল্লাহ, আপনি সনদ কোথায়? ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম আবু দাউদ আসলেন 200 বছর পরে আর তিনি বলছেন কালা রাসূলুল্লাহ, তাহলে মধ্যখানে কেমন করে জানলেন যে এটা কালা রাসূলুল্লাহ? সেখানে সনদের প্রয়োজন হয়, কিন্তু 500 বছর 700 বছর আগে তবরিজির এই কিসা মন গড়া ঝুঠা কিসা মিথ্যা কিসা, আর তার জন্য কোনো সনদ সূত্র নাই, কোনো সাক্ষী নেই। আর আপনি বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করেন এসব শিরকি কুফরি কথা? উঠে দাঁড়াইল এবং বলিল আমার দাদু কোথায়? উঠেই বলছে আমার দাদু কোথায়? দাদুর খাদেম বড়, দাদা সেনাবরে কোলে জড়াইয়া বলিল দাদা তুমি মরিয়া ছিলে, এখন কিরূপ জীবিত হইলে? নাতি বলিল আল্লাহর ওলি আমাকে জিন্দা করিয়াছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি এই আকীদা সামান্যতম ভক্তি থাকে এই পীরের ওপর, তো বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের নবায়ন করুন, ইমানের নবায়ন করুন। আল্লাহর ওলি জীবিত করেছে না আল্লাহ জীবিত করে? সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনার ওই আয়াত পড়বো, নমরুদের সাথে যখন বহস মুনাজারা তর্ক হচ্ছিল, তর্ক সভা ইব্রাহিম আলাইহিসসালামের, তিনি কি বলেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, সে বলেছে আনা ওহি অমিত, আমি জীবিত করি। ইন্না আমার রব, ইব্রাহিম আলাইহিসসালাম আমার রব, তিনি জীবনের মালিক আর মরণের মালিক। তখন সে বলে আমি তো তাই করি, আনা ওহি অমিত নমরুদ বলেছিল। তখন ইব্রাহিম ইন্নাল্লাহ ইয়াতি বিশ্বামসে মিনাল মাশরিকে ফাতিবাহা মিনাল মাগরিব, আর একটি ঘটনা আসছে সূর্যকে ডুবিয়ে দেওয়ার ঘটনা, তখন আরো বেশি ফিট হবে। ইন্নাল্লাহ ইয়াতি বিশ্বামসে মিনাল মাশরিক ফাতিবাহা মিনাল মাগরিব, আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠান, তুমি পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখাও তো দেখি নমরুদ, তুমি যখন খোদা, তুমি যখন মৃতকে জীবিত করতে পারো, আর যে জীবিতকে তুমি মেরে দিতে পারো, আনা ওহি অমিত বলছো, অর্থাৎ একটা লোকে জবাই করে দিলাম। ওর যুক্তি কি ছিল জানেন? একটা লোকে নিয়ে এসে জাল্লাতকে বললাম জবাই করে দাও, দেখো জীবিতকে মেরে দিলাম, আর একটা লোকের মরার ফাঁসির অর্ডার হয়ে গেছিল, একেবারে ফাঁসির মঞ্চে গিয়ে বলো স্টপ থেমে যাও, জীবিত করে দিলাম। আনা ওহি অমিত, তো ফেরাউনও এই দাবি করেনি যে দাবি এরা করেছে, আর নমরুদ এই দাবি করেনি। নমরুদ এই এইরকম যুক্তি পেশ করেছে যে আমি এইভাবে জীবিত মৃত করি, আর এরা তো বলছে আল্লাহর ওলি জীবিত করিয়েছেন, সরাসরি আল্লাহর ওলি জীবিত করেছেন। এই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলমান মুসলমান বাদশাহর কাছে এই খবর পৌঁছানো হইল। বাদশাহ কুতুব সাহেবের সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিয়া, হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধের নাতিকে জিন্দা করিয়েছেন? বাদশাহ ডাকলে কিসা। তিনি বলিলেন যে আমি বলিয়াছি যে ছেলে আমার আদেশে জীবিত হইয়া যাও। কি বলেছে এই কুতুব? কুতুব মানে বুঝেন, কুতুব মানে আমি একদিন বলেছি যে জাঁতা, আমাদের দেশে জাঁতা চাকি থাকে না, জাঁতা বলেন না চাকি বলেন, হ্যাঁ গ্রামাঞ্চলের ভাষায় জাঁতা চাকি। তো জাঁতা চাকিতে ওই যে মধ্যখানে যে এটা থাকে, হ্যাঁ কাঠি, হ্যাঁ নিয়ন্ত্রণ করার জন্য, এটা হচ্ছে কুতুব। মানে ও যদি না থাকে ভেঙে যায় তো সাথে সাথে চাকিটা গিয়ে নিচে পড়ে যাবে, একদিকে ঘষকে গিয়ে পড়ে যাবে, না একটা চক্কর দিতে দিতে নিচে পড়ে যাবে কাঠি। তো কুতুব মানে এমন আল্লাহর ওলি, আল্লাহর পীর, যে পৃথিবীকে ধরে রয়েছে কুতুব। না হলে এই কুতুব যদি না থাকে পৃথিবী সাথে সাথে ধ্বংস হয়ে পড়ে যাবে, কেমত হয়ে যাবে। এ হলো কুতুবের ব্যাখ্যা সুফিদের কাছে, পীরদের কাছে। আপনাদেরকে ব্যাখ্যা শোনালাম, কুতুব গসের ব্যাখ্যা শোনেন। তো একে কুতুব বলছে যে জীবিত করেছে, বাদশার সামনে গিয়ে বলছে আমার আদেশে জীবিত হইয়া যাও। আমি বললাম, বাদশা বললেন আফসুস যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন, আপনি এইরকম বলিতেন যে আল্লাহর আদেশে তুমি জিন্দা হয়ে যাও, যেমন ঈসা আলাইহিস সালাম বলেছেন, ওই রকম বলতে, এইরকম কেন বললেন? কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদ, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করব, মনে হচ্ছে বড় ভাই আর ছোট ভাই। আরে ছোট ভাই অনেক সময় লজ্জা করে যে আমি একটা কাজ করব, বড় ভাইকে না জিজ্ঞাসা করে কেমন করে করব। আমরা বড় ভাই আমরা জানি অনেক কাজ বা প্রায় কাজের ক্ষেত্রে বড় ভাইয়ের সাথে একটু পরামর্শ করে কোনো কাজ করতে হলে। তাহলে আল্লাহকে বড় ভাইয়ের সমান মর্যাদা দেয়নি এরা, আল্লাহকে বাবা তো দূরের কথা, মা তো দূরের কথা, বড় ভাইয়ের সমান মর্যাদা দেয়নি। আল্লাহ পাক এই কথাই কোরআনে কারিমে বলেছেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদারিহি, তিন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে তিন স্থানে বলেছেন, তিন সুরায়, তার মধ্যে একটি স্থান হচ্ছে সুরা হজ। আল্লাহ পাক বলছেন ওমা কাদারুল্লাহ হাক্কা কাদারি, সুরা হজ আয়াত নম্বর 74, তারা যেমন আল্লাহর মর্যাদা দেওয়া উচিত ছিল যথাযোগ্য আল্লাহর মর্যাদা দিতে জানলো না, শিরিক কুফরি করে আল্লাহর সাথে তারা বড়ই গোস্তাখি বিয়াদবি করলো। আর এরা বলে আল্লাহর প্রেমী আমরা, এত বড় বিয়াদবি আল্লাহর সাথে, আর এরাই আল্লাহর প্রেমী। শোনেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব, তাহার আন্দাজ নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথাটি ছোট ভাই বড় ভাইকে বলবে না, বলবে আমাকে তো কোনদিন বলেনি, আপনার হুশ নেই আন্দাজ নেই, কাজ করে ফেলেছেন, বলেছে কোনদিন, আমি তো জানি না। যদি বেশি ঝগড়া না হয় তাহলে কোনোদিন এরকম বড় ভাইকেও বলবে না কেউ আজকাল, আজকালকার ফাসিকি যুগে পাপের যুগেও। আর আল্লাহকে বলছে তাহার আন্দাজ নেই, এই বৃদ্ধার একটি মাত্র পুত্র ছিল তাহাও নিয়েছে, বাকি ছিল এই নাতিটি যে গাভী পালন করিয়া কোনরূপ জিন্দেগি গুজারণ করিত, এখন এটিও নিয়ে গেল। তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রুহ নিয়ে আসিয়াছি। আল্লাহ পাকের আবার পড়ছি এই কথাটি শোনেন, তাই আমি কুতুব কি করছে দেখেন, তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রুহ নিয়ে আসিয়াছি, আল্লাহর কাছ থেকে জোরপূর্বক নিয়ে এসেছি। কোন স্ত্রী ও স্বামীর সাথে এরকম করবে, স্বামী স্ত্রী রাত দিন একসাথে থাকে আর জোরপূর্বক হাত থেকে কেড়ে নিয়ে চলে যাবে, হাতে আপনার চা আছে কেড়ে নিয়ে চলে যাবে, দাও, এই কাজ করবে না। হয়তো আল্লাহ আকবর, এতটুকু মর্যাদা আল্লাহকে দিল, আমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, কারা, আফসুস যদি বেরলবীরা বলতো, কাদিয়ানি বলতো, তো যাক বলতাম, রাফেজি বলতো, যদি বলতো ইসমাইলি বাতিনি আগা খানি বোহরা তারা বলতো, তো বলতাম যাক তাদের ধর্ম তো স্পষ্টই বাতিল, মুসলিম বিশ্বের লোকেরা জানে, সুবহান আল্লাহ, এদেরকে জানে না কেউ, ডুবে ডুবে এরা শিরক কুফরি করে, আর কিতাবে লুকায়িত আছে, জনসাধারণ জানে না, কতই যে গাফেল হয়ে আছে জনসাধারণ। তারপরে শোনেন না মজার কথা, দেশকে অন্ধকার করে দিয়েছে বাদশাহ রেগে, বাদশাহ বলিলেন আপনি শরীয়ত মানেন কিনা, বাদশাহ দেখেন বাদশাহ মুসলমান মাশাআল্লাহ, আপনি শরীয়ত মানেন না, ইসলাম মানেন না, তিনি বলেন নিশ্চয় শরীয়ত না মানিলে ভীষণ কিয়ামতের দিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফাত কিছুতেই পাওয়া যাবে না। এতটুকু বিশ্বাস আছে যে ইসলাম না মানলে কিন্তু আমল নেই, বিশ্বাস আছে কিন্তু আমল নেই, অন্তরে বিশ্বাস নেই বলে দিয়েছে হয়তো। আর ও অন্তরে বিশ্বাসের মতো বিশ্বাস, আমাদের মতো বিশ্বাস থাকলে আমল হইতো। আমরা জানি শরীয়তে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, এক ওয়াক্ত নামাজ ছাড়লে কাফের হয়ে যাবো, সুতরাং কাফেরকে মেয়ে দেবো না, কাফেরকে বোন দেবো না, কাফের সাথে এক কথাই যা আল্লাহ জায়েজ করেনি তা করবো না, ঠিক না? শরীয়ত না মানলে সাফাত পাইব না। আমি শরীয়ত সম্পূর্ণভাবে মানি, মেনেও বলি কুম্বিজ নি, তাই না? আল্লাহর আন্দাজ নেই, এটা শরীয়ত না? আল্লাহর কাছ থেকে জোরপূর্বক নিয়ে নিলাম, আল্লাহ অসহায় হয়ে গেলেন, সুবহানাল্লাহ। সূরায়ে জিনে এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে, হ্যাঁ, ওয়া আন্না কি আছে, হাফেজ সাহেব পড়েন, আল্লাহ নুজিজাল্লাহ ফিল আরদ, লা নুজিজাল্লাহ ফিল আরদ, পৃথিবীতে আল্লাহকে কেউ পরাজিত করতে পারবে না, লা নুজিজাল্লাহ ফিল আরদ। আর এই জিনদের আকীদা, জিনেরা বলছে যে সারা পৃথিবীর জিন যদি আমরা এক হয়ে যাই তবু আল্লাহর আল্লাহকে সামান্য বাঁকা করতে পারবো না, সামান্য আল্লাহকে ঝুঁকাতে পারবো না। আজকাল নেতাদেরকে ঝুঁকিয়ে দেওয়া হয়, বাধ্য করে দেওয়া হয়, একটা এমপি একটা নেতাকে বা প্রধানমন্ত্রীকে ঝুঁকিয়ে দিতে পারে যে আপনি যদি আমার দাবি না মানেন আর আমার এলাকায় এতটা কোটা চাকরি না দেন তাহলে গেলাম, আমি গেলাম আমলিকে, বিএনপি থেকে গেলাম আমলিকে, বা দিল আমলিকের নেত্রীকে ধমক দিল যে গেলাম আমি এখন বিএনপিতে যাচ্ছি, আরে বাপরে বাপ, তো মুশকিল হয়ে যাবে। এই সিলেট জেলাটাই যদি চলে যায় তাহলে তো মহা মুশকিল হয়ে যাবে, হ্যাঁ, তাই না? অথবা গোপালগঞ্জ যদি চলে যায় তো আমার তো মাতৃভূমি চলে যাবে, তো মহা মুশকিল, তখন ওকে রাজি করার জন্য লেগে আছে। তাহলে এতটুকু মর্যাদা দিল না আল্লাহকে, এরা এতটুকু মর্যাদা দিল না। তারপরে বাদশাহ কি বলছেন দেখেন, বাদশাহ বলিলেন আপনি শিরিক করিয়াছেন, কথা সত্যি বলেছেন, বাদশাহের এতটুকু জ্ঞান আছে, আল্লাহ জাযায় খায়ের দিক বাদশাহকে। যদি হয়ে থাকে এই ঘটনা, আর আসল হচ্ছে যেগুলি হচ্ছে কি, হ্যাঁ, উপন্যাস, লক্ষ লক্ষ মুসলিমদেরকে গুমরাহ করার জন্য এগুলি হচ্ছে উপন্যাস, উপন্যাস বুঝেন, কাল্পনিক কাহিনী। জি, আপনি শিরিক করিয়াছেন, সেই অপরাধে আপনার শরীরের সমস্ত চামড়া খসাইয়া ফেলিতে হইবে, শাস্তি দেব, বাদশাহ বলছেন। চামড়া খসিয়া ফেলবি তুই বাদশাহ? আমি নিজেই খসাই দিচ্ছি, বলছে আল্লাহর কুতুব কথা শোনা মাত্র, মানে বাদশাহ এই কথা শোনা মাত্র আমাকে শাস্তি দিবি, দেখাই দিচ্ছে, আমি দেখে নে, দুই হাতের আঙ্গুলি দ্বারা পায়ের নিচে থেকে আরম্ভ করিয়া, পায়ের নিচে থেকে আরম্ভ করিয়া পায়জামা খোলার মতো করে, কেমন করে যে খুললো আল্লাহ জানে, পায়ের শোনেন না, পায়ের নিচে থেকে আরম্ভ করিয়া গায়ের সমস্ত চামড়া খসাইয়া বাদশার সম্মুখে ফেলিয়া জঙ্গলে চলিয়া গেলেন, জঙ্গলে চলিয়া গেলেন। হায় রে চরমনাই, আল্লাহ হিদায়ত করেন, বলেন আল্লাহ তুমি এদেরকে হিদায়ত করো, আর যদি তাদের হিদায়ত যদি বদনসি উমারের মতো হিদায়ত করো, আর যদি বদনসি আবু জাহালের মতো হিদায়ত ভাগ্যে না থাকে, তো আল্লাহ যেন এরা অসংখ্য সাধারণ মানুষকে গুমরাহ না করতে পারে, আল্লাহ এদের মুখ বন্ধ করে দাও। জঙ্গলে চলিয়ে গেলেন, শুনলেন ভোরবেলা সূর্যের তাপ চর্মহীন শরীরে লাগামাত্র কষ্ট পাইলেন, এত বড় ক্ষমতার মালিক, মৃতকে জীবিত করে দেয়, আল্লাহর কাছ থেকে কেড়ে নেয় জোর পূর্বক, আর আবার কষ্ট কেন লাগে, চামড়া নেছে যেন কষ্ট লাগবে, আশ্চর্য কথা, বৈপরীত্য নয়, বুঝতে পারছেন না, পারছেন না যে এখনই ওই বুড়োর নাতিকে জিন্দা করে দিল, সে আবার নিজের শরীরে চামড়া নেয় সেজন্য রোদে কষ্ট লাগে, নিজে কি বাঁচাতে পারে না? সুবহানাল্লাহ, শুনছেন, তারপরে শোনেন, যখন কষ্ট লাগতে লাগলো তখন লাগামাত্র কষ্ট পাইলেন এবং সূর্যকে লক্ষ্য করিয়া বলিলেন, এখন সূর্যকে, সূর্যের উপরে কেরামতি চালাচ্ছে, হে সূর্য আমি শরীয়ত মানিয়াছি, কাজেই তুমি আমাকে কষ্ট দিও না। ইহা বলা মাত্র ওই দেশের জন্য সূর্য অন্ধকার হইয়া গেল, গোটা দেশ অন্ধকার হয়ে গেল, সূর্য উঠার পরে একবার অন্ধকার হয়ে গেল, দেখলেন সূর্যের উপর ক্ষমতা চলছে, বুঝলেন? নমরুদ এই দাবি করতে পারেনি, নমরুদকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে ইন্না ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিন মাগরিব, তুমি পশ্চিম দিকে উঠিয়ে দেখাও তো দেখি, তখন ফাবুহিতাল্লাযী কাফারা, অত ভম্ব হয়ে গেল যে কি জবাব দেবে, জবাবই খুঁজে পেল না। আরে সূর্যকে দিল অন্ধকার করে ডুবিয়া, দেশের ভিতরে একটা সরগোল পড়িয়া গেল, বাদশাহ অস্থির হইয়া ওই হুজুরকে তলাশ করিতে লাগিলেন, এখন পা ধরে পড়ে যাবে। বহু চেষ্টার পর এক জঙ্গলে গিয়া তাহার সাক্ষাৎ পাইলেন এবং আরজ করিলেন, হুজুর শরীয়ত জারি করিতে গিয়া আমার কি অন্যায়, আমরা কি অন্যায় করিলাম যাহার জন্য আমাদের এই মুসিবত আনিয়া দিয়াছেন। হুজুর তখন সূর্যকে লক্ষ্য করিয়া বলিলেন, হে সূর্য, তোমাকে বলিয়াছি আমাকে কষ্ট দিও না, কিন্তু দেশবাসীকে কষ্ট দাও কেন, আমাকে কষ্ট দিও না, সারা দেশবাসীকে কষ্ট দিচ্ছ। আল্লাহু আকবার। জি, হিন্দু ধর্মের রামায়ণ মহাভারত পড়লে যেমন লাগবে তেমন এই বই পড়লে লাগবে। যদি কেউ কম্পিটিটিভ রিলিজন পড়েন তো বেদ পুরাণ রামায়ণ মহাভারতের কিস্সা কাহিনী যেমন পড়বেন, হ্যাঁ কুরু পাণ্ডবদের যেমন লাগবে ওই রকম লাগবে এই কিতাব পড়লে। জি, তাহলে কেমন করে ভারত উপমহাদেশের আর বাংলাদেশের হিন্দুরা মুসলমান হবে, দেখবে যা আছে আমাদের কাছে মহাভারত আর রামায়ণে, আর তাই আছে চর্মনাইদের কাছে, মুসলমানদের কাছে বাংলাদেশে, কেন মুসলমান হবে? সাবাল সাবা, তারা বলবে যদি আরবি শিখে যায় এখান থেকে, সাবাল সাবা, কোনো পার্থক্য নেই, একই রকম তো, শুধু পার্থক্য তোমাদের কিতাবের না ভেদে মারেফা দিয়া দে খোদা, আর আমাদের কিতাবের না হচ্ছে রামায়ণ মহাভারত, এই পার্থক্য শুধু। যাক, এই ঘটনাতে আর কতক্ষণ থাকবো, সময় আছে, অনেক কিছুই আছে। ১৭ পৃষ্ঠে আর ১৮ পৃষ্ঠে পীরদের একটা আকিদা আছে, শিরকি আকিদা, তা হচ্ছে পীরের কলবের তাওয়াজ্জো, তাদের ভাষায়, বাংলাতে লিখে উর্দুতে লিখে তারা এই কথাটি, পীরের কলবের তাওয়াজ্জো। আর এই তাওয়াজ্জো শুধু জীবিত পীরের হয় না, জীবিত পীরেরও তাওয়াজ্জো হয় আর মৃত পীরেরও হয়। পীরের তাওয়াজ্জো মানে পীর মরিদের দিকে এমন উদ্দেশ্যে লক্ষ্য করবেন যে তার মনের কামনা বাসনা পূরণ করে দিবেন, তার নূর দিয়ে ভরপুর করে দিবেন, এইরকম শিরকি আকিদা আছে। তো এই আকিদা ১৭-১৮ পৃষ্ঠাতে দেখুন এদের কথা, এই তাওয়াজ্জোর কথা, ফাইজের কথা, ওয়াজদের কথা, হালের কথা, এগুলি কথা বিভিন্ন জায়গায় ইনি উল্লেখ করেছেন। বলছেন, হুজুর ইহা বলার সঙ্গে কলবি তাওয়াজ্জো মাওলানা সাহেবের কলবের প্রতি নিক্ষেপ করিলেন। মাওলানা সাহেব তখন ঘোড়ার পৃষ্ঠ হইতে নামিয়ে আরজ করিলেন, হুজুর আমাকে মুরিদ করুন। যেমন কলবের তাওয়াজ্জো করলেন আর মুরিদ না হইয়া থাকতে পারলেন না, মাওলানা সাহেবও মুরিদ হয়ে গেলেন। মাওলানা রুমির কথা বলছে, রুমিকেও মুরিদ বানিয়েলেন কলবি তাওয়াজ্জো দিয়ে। তারপরে বলছেন ওয়াজদের কথা। আচ্ছা, মুরিদ হওয়ার মাওলানা তো দিনের খেদমত করছিলেন, দেশে দেশে মানুষের সাথে সম্পর্ক রাখছিলেন, আর এই মুরিদ হওয়ার পরে কি হইল, হুজুর আমাকে মুরিদ করুন। হুজুর তাহাকে মুরিদ করিলেন, মাওলানা সাহেব তখন জঙ্গলে চলিয়া গেলেন। যেমনই মুরিদ হওয়া তেমনই কোথায় চলে গেলেন, জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে চলে যাওয়া দিনে ইসলাম না খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম বলুন। বৌদ্ধ দেবের ছোট কালে জীবনী পড়েছিলাম বাংলা, যখন ক্লাস থ্রিতে পড়ি তখন প্রাইমারি স্কুলে, যে দীর্ঘদিন ধরে রাজ প্যালেস থেকে, তার বাবা রাজা ছিল সিদ্ধার্থ, তার বাবার কাছ থেকে পালিয়ে গিয়ে স্ত্রী আর তার ছেলে রাহুল এসবকে রেখে টেকে, ছোটকালের কথা খুব মনে থাকে, দেখেন এখনো মনে আছে যে বুদ্ধদেবের ছেলের নাম কি ছিল, আল্লাহ আকবার, কিন্তু আজকাল অনেক পড়ছি ভুলে যাচ্ছে। জি, তো চলে গেল, গিয়ে চলে গেল ওই আপনার কাশীর দিকে, কাশী গয়া ওই দিকে ঘোরাঘুরি, জঙ্গলে শুধু ঘুরে, জঙ্গলে ঘুরতে 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 কোন শয়তান তাকে গ্রাস করলো বলে আমি ঈশ্বরকে পেয়ে গেছি। তো জঙ্গলে পুজো পাঠ করা, উপাসনা করা, এটি হচ্ছে বৌদ্ধ ধর্ম, এটি হচ্ছে হিন্দু ধর্ম, এটি হচ্ছে খ্রিস্টান ধর্ম। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন গিয়েছেন বাইতুল মুকাদ্দাসে তখন ওই রকম জঙ্গলে পূজা করতে দেখেছিলেন। জোরাইজের ঘটনা, জোরাইজ আবেদের কথা জানেন যে জঙ্গলে সে উপাসনা করতো, তো এগুলি হচ্ছে তাদের ধর্ম। আর ইসলামে, ইসলামে আল্লাহ সূরা হাদিদে বলেছেন রহবানিয়াতান ইবতাদাউহা, আল্লাহ কি বলছেন, বৈরাগ্যতা, বৈরাগ্যবাদ, যা তারা বিদাত গড়েছে, ইবতাদাউহা আবিষ্কার করেছে, ইবতাদাউহা বিদাত থেকে, তাই না, তাহলে বোঝা গেল ইসলামে এই রহবানিয়াত, জঙ্গবনে জঙ্গলে চলে যাওয়া, সংসার ত্যাগী হয়ে যাওয়া, এসব নেই ইসলামে। সমাজ থেকে আলাদা হয়ে যাবেন, নির্জনতা অবলম্বন করবেন, হ্যাঁ ঘরের অন্ধকারে, আন্ডারগ্রাউন্ডে অন্ধকারে, না নেই ইসলামে। লা রহবানিয়াত, নবী করেছেন হাদিস, লা রহবানিয়াত ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নেই, সংসার ত্যাগী হওয়া ইসলামে নেই। তাহলে পীরতন্ত্রে গিয়ে রুমি যেটুকু ছিল ভালো তাও দেখেন কোথায় গেল, সে বারো বছর পর্যন্ত জঙ্গলে বসে আল্লাহ পাকের ইবাদত করিতে থাকেন। ইসলাম আছে কোরআনে? আপনারা যে বলেন না আছে নাকি, কোরআন হাদিসে কি জঙ্গলে গিয়ে বারো বছর ইবাদত করা এসব আছে? এক বছর আছে কোরআনে, মাত্র কোরআন হাদিসে মাত্র দশ দিনের কথা আছে, তাও জঙ্গলে গিয়ে নয়, কোথায়? মসজিদে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে ইতিকাফ দশ দিনের সুন্নাত, সারা বছর মসজিদে ইতিকাফ করবেন, হ্যাঁ চিল্লা লাগাবেন আর আপনার ছেলে মেয়ে খেতে পায় না, এটিও জায়েজ নাই। তাহলে জঙ্গলে গিয়ে এই বৈরাগ্যতা তো দূরের কথা। তারপরে বারো বছর ওখানে ইবাদত করতে থাকেন, পরে দেশে ফিরে আসেন এবং ওয়াজদের হালাতে দিন কাটাইতে লাগিলেন। অবশিষ্ট দিনগুলি যে মাওলানা রুমি বেঁচে থাকলেন তার ভালো অবস্থায় থাকলেন না, ওই মাতলামি আর পাগলামি অবস্থায়, ওয়াজদের অবস্থায়, ওয়াজদ মানে পাগল, হুশ জ্ঞান হারা, একবার আল্লাহতে ফানা হয়ে গেছেন, ফানা হয়ে যাওয়ার পর হুশ জ্ঞান হারা, ওয়াজদের হালাতে থাকলেন। জি, আর এই অবস্থায় নামাজ রোজা কিচ্ছু নাই তাদের। জি, কারণ ইয়াকিন চলে এসছে, হাত্তা ইয়াতি আকমুল ইয়াকিন। জি, এই অবস্থায় তিনি প্রায় সাত হাজার বায়াত আল্লাহর তরফ হইতে ইখতিয়ার করিয়াছিলেন। কত লোককে গোমরা করেছে এইভাবে, যদি কোরআন হাদিসের অনুসারী হয়ে থাকতো তাহলে এই গোমরাই আসতো না। শোনেন, বাংলাদেশের তিনটি তরিকা, পীরের তরিকার কথা বলছে যে আমাদের বোধহয় মিল আছে, বাকিদের সাথে মিল মহাব্বত নেই, কিন্তু চর্ম নাই এটুকু স্বীকার করছে যে আমাদের শসিনার সাথে আর ফুরফিরার সাথে আমাদের সাথে মিল আছে, আমরা তিনটি কাল কিয়ামতে এক জায়গায় উঠব, স্বীকার করছে। মজার কথা শুনেন, বলছেন আমার পীর হজরত মাওলানা কারি ইব্রাহিম মরহুম সাহেব, তাহার পীর মরহুম হজরত কুতুবে আলম রশিদ আহমদ গঙ্গোহী সাহেব, তাহার পীর মরহুম হজরত হাজি সাহেব মানে ইমদাদুল্লাহ মহাজির মাক্কি, তাহার পীর মরহুম নূর মোহাম্মদ ঝঞ্ঝবি সাহেব, তাহার পীর মরহুম সৈয়দ আহমদ সাহেব ইত্যাদি, মাওলানা কারি আব্দুর রব জৌনপুরী মরহুম সাহেব, তাহার পীর হজরত মাওলানা কারামত আলী মরহুম সাহেব, তাহার পীর ওই মাওলানা সৈয়দ আহমদ সাহেব, সরসিনা এখন তিন নম্বর, সরসিনার পীর হজরত মাওলানা নিসার উদ্দিন আহমদ মরহুম সাহেব, তাহার পীর ফুরফুরার হজরত মাওলানা আবু বকর মরহুম সাহেব, তাহার পীর মরহুম সুফি ফতে আলী সাহেব, তাহার পীর হজরত মাওলানা নূর মোহাম্মদ মরহুম সাহেব, তাহার পীর ওই মাওলানা সৈয়দ আহমদ সাহেব, মানে সিলসিলা, এই তিন সিলসিলার লোকেদের কিয়ামতে ইনশাআল্লাহ একই স্থানে জমা হইতে হইবে। বলুন ইনশাআল্লাহ, বলুন আপনারা ইনশাআল্লাহ একই স্থানে জমা হইতে হবে। জি জি, একই স্থানে জমা হইতে হবে। শুনবেন কোন স্থানে জমা হইতে হবে, কোন স্থানে জমা হইতে হবে তা শুনেন, কোরআনে কারিমের একটি আয়াত শুনে আপনাদেরকে। যারা এই রকম গোমরাহ করেছে, অসংখ্য মানুষকে গোমরাহ করেছে, কিয়ামতের দিনে যাদেরকে গোমরাহ করেছে জনসাধারণ পাবলিক মানুষ, মূর্খ মানুষরা গোমরাহ হয়েছে, তারা কাল কিয়ামতে যখন সামনে আজাব দেখবে, জাহান্নাম দেখবে, আর আজাবে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন ওরা বলবে রব্বানা, সুরা আহজাব আয়াত নম্বর 67-68 আল্লাহ বলছেন রব্বানা ওয়াকালু, তারা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, আল্লাহ ইন্না আতানা সাদাতানা, আমরা আমাদের সৈয়দদের মানে পীরদের, বড়দের বুজুর্গদের, আমাদের দেশীয় ভাষায় বুজুর্গ বা পীর বলতে পারেন, পীরদের বুজুর্গদের মুরব্বিদের কি করেছিলাম, সৈয়দের জামা হচ্ছে সাদাত, তাদের আমরা কি করেছিলাম, আতানা আনুগত্য করেছিলাম। হাদিস মনে রাখবেন, বলবেন আগে হাদিস কি বলেছি, নবীর যারা আনুগত্য করেছে তারা কোথায় যাবে, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করেছে তারা জান্নাতে যাবে, আর যারা আমার আনুগত্য করেনি, সাদাতানার আনুগত্য করেছে, বড় নেতাদের আনুগত্য করেছে, পীরদের আনুগত্য করেছে, ইন্না তারা বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, বড়দের বুজুর্গদের আমরা আনুগত্য করেছি, তাদের কথা মতো চলেছি, তাদের সিলসিলায় চলেছি, সসিনা তরিকে চলেছি, চরমোনাইতে চলেছি, পুরপুরায় চলেছি, আটরসিতে চলেছি, মাঝবান্ডে চলেছি, দেওয়ানবাগিতে চলেছি, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিলা, আমরা তো ভাবছিলাম যে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সাথে করে, কিন্তু তারা তো আমাদেরকে ফাযাল্লুনা, গোমরাহ করেছে রাস্তা থেকে, নবীর তরিকা থেকে গোমরাহ করে দিয়েছে আমাদেরকে, পথভ্রষ্ট করেছে, সুতরাং আল্লাহ এখন প্রতিশোধ নেব আমরা, আমরা কি করব, প্রতিশোধ নেব, নিজে তার প্রতিশোধ নিতে পারছে না, আল্লাহর কাছে দরখাস্ত করবে, রব্বানা আতিহিম যুফাইনা মিনাল আযাব, সুতরাং আল্লাহ আমাদেরকে তো জাহান্নামে দিলেই দিলে কিন্তু আমাদের ডবল আযাব তাদেরকে দাও আল্লাহ, আতিহিম যুফাইনে দুইগুণ দ্বিগুণ আযাব তাদেরকে দাও, ওয়াল আনহুম লানান কবীরা, এবং তাদের উপর মহা অভিসম্পাত করো, লানত করো আল্লাহ, বড় লানত তাদের উপরে করো আল্লাহ, তোমার রহমত থেকে এদেরকে বঞ্চিত করো। এই দোয়া করবে কারা? সাধারণ ভক্ত, যারা পাগলামি করে মাতলামি করে জিকির করতে করতে লাফাতে শুরু করে, জিকির করতে করতে নাকি সামিয়ানার উপরে, আমাদের ওই অনুজ ভাই বলতে সামিয়ানার উপরে লাফ দিয়ে চড়ে নাই, স্টেজের উপরে লাফ দিয়ে চড়ে ঝুলে যায়, কোনো যায় বাঁশের টুটি গলা লটকিয়ে দিয়েছে, এইসব যারা মাতলামি করে, কি জন্য মাতলামি করে? একটি জাল হাদিস এই চরমনায় পীর বয়ান করে, হ্যাঁ এমন বেশি বেশি জিকির করো, আল্লাহর জিকির করো, হাত্তা ইয়াকুলা মাজনুন, যাতে করে তোমাকে লোকজন দেশবাসী পাগল বলে, যে লোকটি তো পাগল হয়েছে, লাফাই চেড়ে গুতিয়ে চলে আসছে, আবার লাফিয়ে স্টেজে উঠে যাচ্ছে, সামিয়ানার উপর লাফ দিয়ে উঠে গেল, হ্যাঁ গাছে লাফ দিয়ে উঠে গেল, হ্যাঁ গাছের ডালে ঝুলে গেল, হ্যাঁ কথা বুঝতে পারছেন? পাগল, পাগল হওয়ার জন্য, বড় মানে কামিল হওয়ার জন্য, কারণ পীর সাহেব এই এই বইও বলেছে যে যেই ব্যক্তিকে দেখবেন যে জিকির করতে করতে তার এমন হাল আর ওয়াজদ হয়ে যাচ্ছে যে লাফাতে শুরু করছে, গড়াগড়ি দিতে শুরু করছে, অথবা এমন করে লাফ দিল যে আমের গাছের ডালে ঝুলে গেল, তো জানবেন যে সে আল্লাহকে পেয়ে গেছে, সে আল্লাহকে পেয়ে গেছে। এখন সবার আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা আর সবার পীরে কামেল হওয়ার আকাঙ্ক্ষা, যে আমি উন্নতি করেছি, পীরের মরিদে এখন মরিদ হয়ে নেই, এখন পীরে কামেল হয়ে গেছি, তাই তারা এমনিতে ভান করেও লাভ দিয়ে স্টেজের উপরে উঠে যায়। জি ইসলামে নেই, ই হাদিস হাদিস নয়, ই হাদিসের হদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস নেই। আর একটি কথা শোনেন, নিজেও স্বীকার করছে যে আমাদের তরিকাতে বহু বিদাত ঢুকেছে, কিন্তু তা বিশেষ করে চরমনায় নিজের সাফাই প্রকাশ করছে, বলছে যে বর্তমানে চিস্তিয়া তরিকার মধ্যে বিদাত ঢুকিয়াছে, আল্লাহর রহমতে চিস্তিয়া সাবেরিয়া তরিকা এখনও পবিত্র আছে। এই চিস্তিয়া সাবেরিয়া তরিকায় শোনাইলাম কেমন পবিত্র আছে, তা শুনলেন তাই না? তাহলে চিস্তিয়া সাবেরিয়া তরিকা যেটা এত পবিত্র তার অবস্থাই এত অপবিত্র, তাহলে বাকি যেগুলি সম্পর্কে খোদ চরমনাই বলছে যে এতে বিদাত ঢুকেছে সেগুলির অবস্থা কি? আল্লাহ রহম করে, আল্লাহ রহম করে। জি একদা আমার পীর হজরত কারি ইব্রাহিম মরহুম সাহেবের কাছে জিজ্ঞাসা করিলাম, কারি ইব্রাহিম মানে ইসহাক সাহেব বলছেন আগের পীর, যে কারি ইব্রাহিম আমার পীরকে জিজ্ঞাসা করলাম যে হুজুর প্রায় পীর সাহেব খাফি আখফা নাফস রুহ আব আতশ খাক ও বাদ ইত্যাদি লতিফা বাতাইয়া থাকেন, এই লতিফাগুলির নাম জানেন? জানেন না? ছয় লতিফা। এই ছয় লতিফার জিকিরের কথা মকসুদুল মমিনে গুমরাহি রয়েছে, মকসুদুল মমিনের বক্তব্যতে তখন অডিও আলোচনা রেকর্ড হইতো, তাতে আলোচনা করেছি, মা আনজালাল্লাহ বিহা মিন সুলতান, না কোরআনে না সুন্নতে না সাহাবাই কেরামের আমলে না খোলাফে রাশিদিনের আমলে না ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ কেউ জানতেন না এই ছয় লতিফা, খাস খাস তরিকার জিকির। তো এই নামগুলি শুনে শুনে রাখেন, এগুলি হলো খাফি আকফা নাফস রো আব আতশ খাক, কয়টি হয়ে গেল? আতশ খাক একসাথে করলো নাকি? ছয়টি, ছয়টি ও বাদ, হ্যাঁ এতগুলি হলো, বাদ মানে হ্যাঁ আব মানে পানি আর বাদ মানে হাওয়া, এগুলি হচ্ছে লতিফার জিকির। আচ্ছা মজার কথা শোনেন, লতিফা বাতাইয়া থাকেন, অনেক পীরেরা বাতাইয়া থাকেন, কিন্তু হুজুরের না বাতাইবার কারণ কি? কারি ইব্রাহিম সাহেব যে চরমনাই ইসহাক সাহেবের পীর ছিলেন, তিনি ছয় লতিফার জিকির করতে বলতেন না, এমনি জিকির করে বলতেন, আর অন্য অন্য সব পীরেরাই ছয় লতিফার জিকির করতে বলে, তা আপনি কেন বলেন না? জিজ্ঞাসা করলেন একদিন ইসহাক সাহেব, তখন উত্তরে বললেন, উত্তর দিলেন বাবা লতিফা সম্বন্ধে কোরআন শরীফ, ভালো করে শুনেন, লতিফা সম্বন্ধে কোরআন শরীফ বা হাদিস শরীফে কিছুই উল্লেখ নাই। আমি যদি বলতাম তো সন্দেহ করতেন যে এরা সৌদি আরবে পড়াশোনা করে যাও দেশে পড়েছিল সব ভুলে গেছে, একবার সব কিছুরই বিরোধিতা করে, এরকম ভাবতেন তাই না? এখন কারি ইব্রাহিম সাহেব ঘরের সাক্ষী, ভাই আপনার স্ত্রী যদি বলে আপনি খারাপ, তা আপনি ভালো হবেন কি করে আমার কাছে, ঠিক না? আপনার ছেলে মেয়ে সবাই যদি বলে আপনি খারাপ, তাহলে আপনি কি করে ভালো হবেন সমাজের লোকের কাছে, গ্রামের লোকের কাছে? দেখুন কারি ইব্রাহিম সাহেব, আল্লাহ পাক তাকে এই হক সাক্ষী দেওয়ার এই ক্ষেত্রে তৌফিক দিয়েছেন। বাকি যে ক্ষেত্রে বিদাত আছে সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ যদি তার কিতাবাদি থাকে বা কিছু থাকে তো সতর্ক করা যাবে। পীরতন্ত্র এক কথায় বিদাত, তারা বিদাতের শিকার হয়েছিলেন, কিন্তু তার কাছে ইসহাক সাহেব আর ফজল করিম সাহেব চাইতেও একটু বেশি এলিম থাকায় তিনি এই হক স্বীকার করেছেন যে বাবা লতিফা সম্বন্ধে কোরআন শরীফ বা হাদিস শরীফে কিছুই উল্লেখ নেই, লতিফার প্রমাণ কোরআন হাদিসে নেই। অবশ্য এইখানেই গুমরাহির রাস্তা খুলছে, এইগুলোই কাম খারাপ করেছে, কোরআন হাদিসে নেই। তবে তবে জি শোনেন, অবশ্য আউলিয়াই কেরামগণ নিজে থেকে ইহা করিয়াছেন। জি, কোরআন পাকে কলবের বিষয়ে উল্লেখ করিয়া বলা হইয়াছে আল্লাহ বিজিকরিল্লাহ তাতমাইনুল কুলুব, আল্লাহকে স্মরণ করলে মনের প্রশান্তি হয়, তাই জিকির আজকার করে। লতিফা লতিফা এইসবের পিছনে পড়ার জন্য আমি বলি না, কারি ইব্রাহিম বলছেন, কিন্তু অন্য পীরেরা এরা আউলিয়া কেরাম করেছেন তাই করেন। তাহলে তাদের ধর্ম কোত্থেকে এলো? আউলিয়া কেরাম কোন কেরাম যে লাগিয়ে দিলেন তার সাথে, আমিও লাগালাম আপনাদের দেখা দেখি বা দেশাচার লাগালাম, কিন্তু আউলিয়া বলেন শুধু কেরাম বলিয়েন না, আউলিয়াদের তরিকা থেকে এসছে। শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছে, কি? কোরআন আর হাদিস। ওই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকলে কি হবে না? লান্তাজিল্লু, কোনোদিন তোমরা গুমরা হবে না, রাস্তা হারাবে না, গুমরা হবে না, জান্নাতে যেতে পারবে। তাহলে কিতাব আল্লাহ ও সুন্নতি, আমার কিতাব কোরআন করিম আর আমার সুন্নত, তাহলে ছয় লতিফা কোরআন হাদিসে নেই, তার মানে ইসলামে নেই। তাহলে আউলিয়ারা যে পেলেন তাহলে কোত্থেকে পেলেন? এখন ওই আয়াতটি, এর আগে অনেকদিন আগে একবার ওই আয়াতটি শুনিয়েছিলাম, ওই আয়াত শোনাই, আল্লাহ কি বলছেন সূরা আনআম আয়াত নম্বর 121, ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, নিশ্চয়ই শয়তানরা তাদের আউলিয়াদের নিকটে, এখানে আউলিয়া বলেছেন তো কিরাম লাগাবেন না, হ্যাঁ, শয়তানরা তাদের আউলিয়াদের নিকটে ওহী করে থাকে। তাহলে কোরআনের ওহী আল্লাহর ওহী জিব্রাইল মারফত এসেছে, হাদিসের ওহী আল্লাহর ওহী জিব্রাইল মারফত নবীর কাছে এসেছে, ওমা ইয়ান্তিকানি আলহাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহী ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কোনো কথা বলেননি আর নবী সাল্লাল্লাহু কোনো কর্ম করেননি, সুতরাং হাদিস ওহী কোরআন ওহী। আর বাকি আউলিয়া যেগুলি আবিষ্কার করলো নিজের পক্ষ থেকে নিয়ে আসলো কোরআন হাদিসে নেই, সেগুলির কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, কোত্থেকে এলো? জিব্রাইল মারফত আসেনি। ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা, নিশ্চয় শয়তানরা অবশ্যই ওহী করে থাকে তাদের আউলিয়াদের নিকটে, লিওজা দিলুকুম, হে মুমিন মুসলিম, হে সহি আকীদার মানুষরা, তাওহীদ তাওহীদী জনতা, তোমাদের সাথে তারা ঝগড়া বিবাদ করবে আর তারা ফিরকাবাজি করবে, তারা নতুন নতুন দল তরিকা তৈরি করবে, সেই জন্য লিওজা দিলুকুম ওয়াইন আতাতুমুহুম, তাদের কথা যদি মানো, আল্লাহ বলছেন ওয়াইন আতাতুমুহুম, তাদের যদি আনুগত্য করো, যে যায় যখন এদের দলবল ভারী দেখছি, এদের জিকির হালকা অনেক লোক, চরমনাই ইজতেমাতে বরিশাল জায়গায় দেওয়া যায় না, লক্ষ লক্ষ লোক, বিশ্ব ইজতেমাতে কোটি কোটি লক্ষ লক্ষ লোক ইত্যাদি, তাহলে তাদের দলে চলে যায়। আল্লাহ বলছেন ওয়াইন আতাতুমুহুম, তাদের জন্য আনুগত্য করো, তাদের কথা মোতাবেক চলো, ইন্নাকুম লা মুশরিকুন, তাহলে তোমরা মুশরিক হয়ে পড়বে, তাহলে তোমরা মুশরিক হয়ে পড়বে। তাহলে বুঝলেন যে ছয় লতিফা কোত্থেকে এসছে? মিন ওয়াহি শয়তান, শয়তানের ওয়াহি। 20 পৃষ্ঠা পর্যন্ত পৌঁছিলাম, কারণ হক আদায় না করে তাড়াহড়া করা ঠিক নয়, যদি সময়ও লাগে বুঝতে যেতে পারেন। যদি এই আকিদাগুলির খণ্ডন না করি, শুধু শুধু পড়ে রেখে দিই, তো আপনার মধ্যে এই ক্ষমতা নেই যে এই বাতিল আকিদাগুলি যে বিষ ভরা রয়েছে, ভেজাল ভরা রয়েছে আপনার খাদ্যে, আপনি বুঝতে পারবেন না। আপনার দিনে ইসলামে, ইসলামের নামে যে বিষ ভরে রাখা হয়েছে, যাতে আপনার শুধু জীবন নষ্ট হবে না, আপনার আখিরাত নষ্ট হয়ে যাবে, আপনার জান্নাত নষ্ট হয়ে যাবে, আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার সমস্ত ধ্বংস হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান না মালুক, তুমি যদি এই কুম্বে ইজদিনের আকিদা রেখে, হ্যাঁ, যে ওলিয়া ওলিয়া জিন্দা করতে পারে, এই আকিদা নিয়ে যদি মারা যাও, তো তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর কিয়ামতের দিনে তুমি ক্ষতিগ্রস্তদের শামিল হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে হিদায়াত দান করেন, আমাদেরকে সঠিক কথা বুঝার যেন তৌফিক দান করেন, আমাদের গোঁড়ামি যেন দূর করে দেন, আমাদের পক্ষপাতিত্ব এই যে ব্যক্তি পূজা আল্লাহ যেন দূর করে দেন, আমাদের আল্লাহর সাথে ভালোবাসার যেন তৌফিক দান করেন, রাসূলের সাথে সত্যিকার ভালোবাসার যেন আল্লাহ তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আমাদেরকে জীবিত করার যেন তৌফিক দান করেন, বিদাতকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, ইসলাম বিরোধী যেসব কথা কাজ আকীদা আমল রয়েছে আল্লাহ তা যেন মুসলিম সমাজ থেকে দূর করার আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।